প্রথমে আমরা চিন্তা করছি এটা একটু পাঠ করি। সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি দ্বিতীয় স্কন্ধ সম্বন্ধে তার কথা প্রদান করেছেন, সেটা পাঠ করছি। লেখা আছে, আমি সহজ করে পড়ছি। তিনি বলছেন যে মুমূর্ষু চরম কল্যাণার্থীর কর্তব্য কি। আমরা গত স্কন্ধে দেখেছিলাম, প্রথম স্কন্ধে দেখেছিলাম যে পরীক্ষিত মহারাজ তিনি দুটো প্রশ্ন করেছিলেন, প্রথমে ঋষিদের কাছে বা সম্ভবত ঋষিদের কাছে, তারা কেউ একমত হতে পারেননি। তখন সুখদেব গোস্বামী আসেন আর সুখদেব গোস্বামীর কাছেও তিনি আবার একটি প্রশ্ন করেন যে মুমূর্ষু ব্যক্তির কর্তব্য কি এবং চরম কল্যাণার্থীর কর্তব্য কি, বা যে যিনি মরতে যাচ্ছেন সেই ব্যক্তির কাজ কি করা উচিত, বা যে কোনো সময় যে কোনো ব্যক্তির কি অন্তিম করণীয়, চরম কল্যাণময় কাজ কি। মহারাজ পরীক্ষিতের এই প্রশ্নের উত্তরে ভগবান সুখদেব বললেন যে সকল বস্তুর সর্বপ্রধান আরাধ্য দেব সম্বন্ধীয় সেই প্রশ্ন তার উত্তর সকলের সর্বোত্তম সৌতব্য ও পরম হিতকর এবং আত্মবিদ মহাত্মাগণেরও অভিলাষিত বিষয়। অর্থাৎ কি হচ্ছে সেই সৌতব্য বিষয় বা কর্তব্য, কর্তব্য হচ্ছে সেটি শ্রবণ করা, শোনা। কি শোনা? না, সবার আরাধ্য দেব, আরাধ্য দেব সম্বন্ধীয় প্রশ্ন এবং উত্তর। আমাদের সকল আরাধ্য দেবকে আরাধ্য ভগবান সেই আরাধ্য ভগবান তার সম্বন্ধে প্রশ্ন এবং তার সঙ্গে সেই প্রশ্নের উত্তর, সেটি হচ্ছে একমাত্র সৌতব্য, এটি হচ্ছে সকলের কর্তব্য। আত্মবিদ মহাত্মা গুণেরও এটা অভিলষিত বিষয়। গৃহব্রত এই পরম মঙ্গল হরি কথা শ্রবণ না করে স্বস্ব ইন্দ্রিয় ও জড়দেহ সম্পর্কযুক্ত আত্মীয় গ্রহগুণের পোষণী একান্ত মগ্ন এবং নিজ জীবনের কর্তব্য পরমার্থ অনুশীলনে সম্পূর্ণ। কিন্তু বৌদ্ধ জীবেরা কি করছে? তারা সেই কাজটা না করে, পরম মঙ্গলময় হরি কথা শ্রবণ না করে তাদের স্বস্ব ইন্দ্রিয়, তাদের নিজের নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে তারা প্রমত্ত আছে। এটা আমরা দেখেছিলাম প্রথম অধ্যায়ে, আজকে আবার দেখব আমরা কিভাবে সুখদেব গোস্বামী বলছেন যে গৃহাসক্ত ব্যক্তিদের কাজ কি, নিদ্রয়া রিয়তে নত্যম ব্যবায়ন জবাব হয়, কিভাবে দিনের বেলা সময় কাটে, রাতের বেলা সময় কাটায়। তারপর অনেক অনেক বিষয় আছে তাদের শ্রবণ এবং কীর্তন, কিন্তু হরি কথা শ্রবণের গুরুত্ব নেই। তারপর বলছেন যারা শ্রী ভগবানের অভয় পদ লাভ করতে অভিলাষ করেন তাদের কেবল হরি কথা শ্রবণ এবং কীর্তন ও স্মরণই কর্তব্য। যারা ভগবানের অভয় পদ লাভের চেষ্টা করে বা ইচ্ছা করেন তাদের একমাত্র কর্তব্য হচ্ছে হরি কথা শ্রবণ কীর্তন স্মরণ। এর দ্বারা এই জীবের নিজের হৃদয়ে হরি পাদ পদ্ম স্মৃতি লাভ করে, নিজের হৃদয়ে ভগবানের পাদ পদ্ম স্মরণ করতে পারে। স্বধর্ম নিষ্ঠা পালনের পালনের যে নিষ্ঠা এবং শান্ত যোগাদি যাবতীয় ভবান্তর কর্তব্যের একমাত্র চরম উদ্দেশ্যই পরিপাদ পদ্ম স্মৃতি, সমস্ত কিছুর একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেটি। হরিকথা শোক মোহ ভয় নাশিনী, এটি ব্যতীত জীবের বাঞ্ছনীয় আর কিছু নেই। তার জন্য পরমহংস মুনিগণ্য সকল কথা পরিত্যাগ করে নিরন্তর হরিনাম কীর্তন করে, হরি গুণগান কীর্তন করে। সেই হরি গুণানুকীর্তন পূর্ণ পুরাণ কথাই সর্ববেদ সদৃশ মহাপুরাণ, সেটি হচ্ছে সর্ববেদ সদৃশ মহাপুরাণ। এই পুরাণ পুরাণ রাজার নাম হচ্ছে ভাগবত। দ্বাপরের শেষে সুখদেব এই পুরাণ শিও গুরুদেব কৃষ্ণ কৃপা কৃষ্ণ দৈবায়তনে অধ্যয়ন করেছেন দ্বাপরের শেষের দিকে, সেটা আমরা দেখেছিলাম। এবং এই শ্রীমদ ভাগবতমের একমাত্র বর্ণনীয় বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণই, শ্রীকৃষ্ণের এমনই মাধুর্য যে আত্মারাম মুক্ত পরমহংসগণ তার মুগ্ধ ও আকৃষ্ট হয়ে নিষ্কাম ও শুদ্ধভাবে তার গুণ হবে, আত্মারামগ্রন্থ আপনি উরুগ্রহ। তার জন্য তার বা সুখদেব গোস্বামীর ব্রহ্মরত অচিত্ত স্বতই সেই শ্রী গোবিন্দ লীলা কথায় নিবিষ্ট হইয়াছে, ব্রহ্মরত অবস্থায় থাকা সত্ত্বেও গোবিন্দ লীলা কথায় নিবিষ্ট হয়েছে। এতে কৃষ্ণৈক শরণম মহাত্মাদের অধিকার এটাই হচ্ছে কৃষ্ণ ঐক্য শরণ মহাত্মাদের অধিকার, এটাই হচ্ছে তাদের একমাত্র কর্তব্য। তার জন্যই তিনি শ্রী পরীক্ষিতের ন্যায় শুশ্রূষু ভাগবতের নিকট এই ভাগবত কথা কীর্তন করেছে। শুশ্রূষু মানে হচ্ছে যার শ্রবণের ইচ্ছা আছে, পরীক্ষিতের ন্যায় শুশ্রূষু ভাগবতের অর্থাৎ পরীক্ষিত মহারাজ তিনি হতে ভাগবত ব্যক্তি ভাগবত, এবং তিনি সেই ভাগবত শ্রবণের জন্য আকাঙ্ক্ষী উৎসাহী ব্যক্তি, এই তার কাছে সুখদেব ভূষণ কীর্তন করেছেন। ভাগবতে শ্রদ্ধাযুক্ত সৌভাগ্যবান জনেরই শ্রীকৃষ্ণে অব্যয়ামী চারিণী রতি জন্মে এবং হরিনাম অনুকীর্তনে জীবের চরণ কল্যাণ লাভ হয়। হরিবিমুখ জনের দীর্ঘ জীবনটাই হচ্ছে বৃথা, অতি অল্প সময়ও হরি সেবায় নিয়োজিত হলে সর্বার্থ সিদ্ধি প্রদান করে। হরি ভগবানের সেবা অতি অল্প সময় করলেও তা সর্বসিদ্ধি প্রদান করতে পারে। উদাহরণ দিচ্ছেন কটবাঙ্গ রাজা, কটবাঙ্গ রাজা জীবনের অবশিষ্ট মুহূর্ত কাল মাত্র ঐকান্তিকই হরি সেবায় মগ্ন থেকে অন্তেষি হরির অভয় পথ লাভ করেছিলেন। অতএব আসন্ন মৃত্যু ব্যক্তি পুত্র কলত্র বৃত্তাদের আসক্তি ত্যাগ পূর্বক চিত্তে নিরন্তর ভগবানের অনুশোধন পূর্বক সতত যুক্ত থাকবে। ভগবানের চিন্তা ও ধ্যান প্রভাবে স্বভাব জঞ্জল চিত্ত তাতে একাগ্র হয়ে সুস্থির হয় এবং সেই ধারণার দ্বারা হৃদয় প্রশান্ত হলে তাতেই শীঘ্র ভক্তি লক্ষণ যুগে ভক্তি লক্ষণ যুগের সম্ভাবনা হয়। পরীক্ষিতের কখনো সপ্তাহ কাল আয়ু থাকায় চিন্তার কোনো কারণ নেই। তাই তিনি কি বলছেন যে অতি অল্প সময়ে হরি সেবা করলে তা পরম সিদ্ধি প্রদান করতে পারে। উদাহরণ দিচ্ছেন কটবাঙ্গ মহারাজ, এটি হচ্ছে ভাগবতের সিদ্ধান্ত বা ভগবদ্গীতার সিদ্ধান্ত। তারপরে বলছেন যেহেতু অতি অল্পকালেও তা সিদ্ধি হয় আপনার 7 দিন সময় আছে। যে কোনো রেসপেক্টে হোক অতি অল্পকাল মানে অতি অল্পকাল এখানে এত বিয়ে করে বলা হয়নি যে না 48 মিনিট সবগুলি করতে হবে, এখানে কোনো রেসপেক্ট নেই। অল্প অল্প একটু সময় না, এটা কর্তব্য মহারাজের ক্ষেত্রে ঠিক আছে, এটা যে কোনো লোকের, কিন্তু যেটা বলছেন যে ভগবানের সেবায় যে অতি অল্প কালও লবমাত্র সাধু সন্দ, এখানে ওই যে লব এটা ওই ওই এরকম কাউন্টিং না, আরো কম সময় হলে হতে পারে। এর মানে হচ্ছে কি লবমাত্র কেন বলছেন বা নিমেষ কাল কেন বলছেন, মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ স্মৃতি উদয়, শুধুমাত্র সাধুকে দর্শনের ফলে সেটা হতে পারে বা কোনো ভক্তের ইচ্ছার প্রভাবে আর অন্য বন্ধুজীবের সেই হতে পারে। বলছেন আপনার কোনো আপনার কোনো চিন্তার কারণ নেই, কারণ আপনার কাছে এখনো সপ্তাহকাল আছে। মহারাজ পরীক্ষিত এই বিষয়ে আরো অধিক জানতে ইচ্ছা করায় শ্রী সুখদেব আবার বলতে লাগলেন, যোগীগণ ভগবানের যে স্থূল বিরাট রূপ মনে ধারণ করেন তিনি সেই বিরাট বিশ্বরূপের বিষয় বর্ণনা করলেন, তারপরে মহত্তত্ত্ব অহংকার তত্ত্ব ও সৃষ্টি বৈচিত্রের কথা বললেন। তখন পরীক্ষিত মানে আরো জানতে চেয়েছিলেন ভগবান সম্বন্ধে আরো বলুন, তিনি কীভাবে সৃষ্টি করেন, মায়া দ্বারা সৃষ্টি করেন, এই কথা বলুন। তো তার পরিপ্রেক্ষিতে সুখদেব গোস্বামী এখন এই সমস্ত কিছু বলতে পারেন। তো সুখদেব এইরূপ বা তারপর সুখদেব গোস্বামী তিনি অষ্টাঙ্গ যোগীগণের ক্রমোন্নতির পন্থা ব্যাখ্যা করে দেখেছিলেন, ক্রমোন্নতি পন্থা, ক্রমমার্গ, আশু মুক্তি, সদ্য মুক্তি, এরকম দুটা পন্থা বর্ণনা করা হয়েছিল। এই যুগে যারা অনুষ্ঠান করেন বা এই যুগে যারা পালন করেন যোগীরা তারা সর্ব অন্তর্যামী নারায়ণের শঙ্খ চক্র গদা পদ্ম শোভিত সুন্দর রূপ সর্বদা ধ্যান করে অন্তরে তাকে প্রত্যক্ষ করেন, দর্শন করেন, এতেই তাদের সর্বসিদ্ধি হয়। পরমাত্মা শ্রীহরি সকলের অন্তর্যামী ঈশ্বর, অতএব সর্বদা বা সকল সবসময় ও সর্বত্র হরির শ্রবণ কীর্তন স্মরণ করাই নিত্য মঙ্গলগামীর একমাত্র কর্তব্য। তসমাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছতা হবে। যারা অভয় লাভ করতে চান তাদের একমাত্র কর্তব্য হচ্ছে সর্বদা কীর্তন স্মরণ এবং শ্রবণ করা ভগবানের কথা। সুখদেব গোস্বামী এরূপে আসন্ন মৃত্যু ব্যক্তির কর্তব্য নির্ণয় করলেন এবং ধর্ম অর্থ কাম মোক্ষ প্রভৃতি বিবিধ কামনা পরায়ণ সকাল উপাসক তাদের স্ব নিজেদের ইন্দ্রিয় তর্পণের যজ্ঞ অনুষ্ঠানে বা যন্ত্র জ্ঞানে সূর্য গণেশ দুর্গা শিব আদি বহু দেবদেবীর উপাসনা করেন, কিন্তু নিষ্কাম ভক্ত শ্রীহরির উপাসনা করেন। তারপর তিনি কি বললেন, বিভিন্ন দেবতাদের উপাসকরা আছেন, দেবতাদের উপাসনা করেন, তাদের যদি কামনা কামস্তে স্তে দিব জ্ঞানা প্রত্যেকজন অন্য দেবতা, তাদের কথা বলেন কোন দেবতার আরাধনা করলে কি লাভ ফল হয়। তারপরে তিনি বলে যারা ভগবানের নিষ্কাম ভক্ত তারা হরির আরাধনা করেন। এছাড়াও আরো বললেন কি, অকাম সর্বকাম মোক্ষ কাম উদারধি তীব্রেণা ভক্তি যোগেন লিখিতে। আপনি অকাম হোক অর্থাৎ নিষ্কামী নিষ্কাম হোক কিংবা সমস্ত কামনে বাসনা থাকুক আপনার, কিংবা আপনি মোক্ষকামী হোক নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করে যেই হোক না কিন্তু আপনার উচিত পরমেশ্বর ভগবানের আরাধনা। যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেম হলে সুবুদ্ধি যদি হোক তাহলে আপনার হরিসেবা করা উচিত। হরিসেবা এই সকলের নিত্য মঙ্গলের দ্বার স্বরূপ, এটা হচ্ছে দরজার মতো, সকলের মঙ্গল উদয় হবে হরিসেবার দ্বারাই। অন্যান্য দেবদেবীর উপাসকেরা যদি কখনো ভক্ত সঙ্গে হরিভক্তি লাভ করতে পারেন তবেই তাদেরও মায়াতীত বিষ্ণুর পরম পদ প্রাপ্ত সম্ভাবনা হয়। সাধু সঙ্গে পরম মঙ্গল স্বরূপ হরিকথার শ্রবণ অতঃপর শ্রী সুত গোস্বামী তিনি মহারাজ পরীক্ষিতের সৌভাগ্য বর্ণনা প্রসঙ্গে প্রথমে তিনি তার প্রজ্ঞাড় বিষয়ে বৈরাগ্যের কথা আলোচনা করেন, কিভাবে তিনি কৃষ্ণের প্রতি রতি লাভ করেছিলেন এবং কৃষ্ণ যে সর্বোপরি একমাত্র উপাস্য সেটা তিনি প্রতিপাদন করেন, সেই বিষয়ে তিনি স্থিরমতি প্রশংসা করেছিলেন। পরে তিনি সেই সর্বকারণের পরম কারণ অখিল জগতের সকলের একমাত্র আশ্রয় ভক্তের ত্রাতা অভক্তের দণ্ডদাতা এবং নির্বিশেষবাদী কুযোগীর সুদুর্লভ শ্রীকৃষ্ণের পাদবদ্ধ পুনঃ পুনঃ স্তুতি ও নতিপূর্বক ভগবান শ্রী ব্যাসদেবের চরণ বন্দনা করে বললেন যে, অর্থাৎ সত্যতা ভগবানের চরণ বন্দনা তিনি প্রার্থনা করলেন। চতুর্থ অধ্যায়ে আমরা দেখবো সুখদেব গোস্বামী তিনি সব প্রসিদ্ধ কামে ভগবান সকান্তকে ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান আমার প্রতি প্রসঙ্গ প্রার্থনা করে তিনি এই ভাগবত পূর্বে ভগবান স্বয়ং ব্রহ্মাকে বলেছিলেন এবং ব্রহ্মা তার শিষ্য নারদকে বলেছিলেন, এটিও বললেন তিনি। প্রথমে নারদের ব্রহ্মাকে জগৎকর্তা বলে বোধ হয়েছিল, অর্থাৎ প্রথমে নারদমুনি তিনি ভেবেছিলেন কি ব্রহ্মাই হচ্ছেন জগতের কর্তা। তিনি ভাবে ব্রহ্মার কাছে এসে বলতে লাগলেন যে এই জগতের সৃষ্টিকর্তাকে আমি মনে করছি আপনি হচ্ছেন একমাত্র সৃষ্টিকর্তা। তখন ব্রহ্মা বোধ হয়েছিল, পরে এই ভাগবত শ্রবণ প্রসঙ্গে ব্রহ্মার মুখে জ্ঞাত হলেন যে সর্বাত্মা শ্রীহরি সকলের কারণের পরম কারণ এবং অসমর্থ অদ্বিতীয় অধীশ্বর, সকলের অধীশ্বর তিনি। তার ভক্তগণই তার তত্ত্ব জ্ঞাত হতে পারেন, অন্যরা তা কখনো কোন উপায়ে জানতে পারেন না। তারপর ব্রহ্মা নারদকে সৃষ্টিতত্ত্ব বিষয়ে উপদেশ দিলেন এবং কিরূপে সেই সর্বমূলের আশ্রয় শ্রী বিষ্ণু হতে সূক্ষ্ম হতে স্থূলরূপে এই লোক প্রপঞ্চ উদ্ভূত হয়েছে, অর্থাৎ এই জড়বিশ্ব সৃষ্টি হয়েছে ভগবান থেকে, কিভাবে তিনি একাংশে একটি অংশ ধরে সর্বময় পরমাত্মা হয়ে যুগপৎ সর্বদা মায়াধীশ রূপে বিরাজ করছেন তা তিনি বর্ণনা করলেন। ব্রহ্মা আরো বললেন সেই কারণে সেই মহাবিষ্ণু গর্ভবাড়িতে স্বয়ং পড়লে তার নাভি পদ্ম থেকে একটা আমি জন্মগ্রহণ করেছি, তিনি সমস্ত অবতারের বীজ স্বরূপ, তার দুরকয়া মায়ায় মুগ্ধ হয়ে কেউ তাকে জানতে পারে না, আমি সর্বদা তারই পাদপদ্ম ধ্যান করি, আমি সর্বদা ব্রহ্মণের অধীশ্বর লোকপালগণ আমার পূজা করেন, তারা আমার পূজা করে, আমি সমগ্র ব্রহ্মাণ্ডের অধীশ্বর তারা আমার পূজা করেন, লোকপালগণ আমার পূজা করেন, কিন্তু তাহলেও সেই শ্রীহরির পাদপীঠের নিকট আমি কত ক্ষুদ্র, সর্বদা যোগযুক্ত থেকেও সেই জন্মদাতা পিতার পরম তত্ত্ব এক বিন্দুও জ্ঞাত হতে পারি নাই, রুদ্রাদি অপর কেহ তা পারেন নাই, আমিও তা ভগবানের মহিমা জানতে পারিনি বা শিব আদি তারাও ভগবানের মহিমা কেউ জানতে পারেননি। অহো, তিনি নিজেই তার মহিমার অন্ত পান না, অপরে আর কি জানবেন, সোহম সোহম নায় বয়স্ত কৌমে, এমনকি অনন্ত শেষ ভগবান তিনিও সে তার নিজের মহিমা জানতে পারেন না, অন্যরা কি জানতে পারে। জীবেরা মায়ায় মুগ্ধ হয়ে কুতর্ক অবলম্বনে তার দূরত্ব নির্ণয় করতে গিয়ে দৃষ্টতা প্রদর্শন করে, তাদের নিকট হতে তার পরম স্বরূপ চিরদিনই বিরহিত থাকবে। অর্থাৎ ভগবানের পরম স্বরূপ এই বদ্ধজীবদের কাছ থেকে চিরদিন তিরোহিত থাকে। শ্রী ভগবান জীবদের হিতের জন্য বিভিন্ন সময়ে ব্রহ্মাণ্ডে অসংখ্য মায়াধীশ অবতার গ্রহণ করেন। তার মধ্যে ব্রহ্মা নারদকে শ্রী বিষ্ণু, বরাহ, যজ্ঞ, কপিল, দত্ত, চতুষ্ণ, চতুর্ভুমেলা কুমার, নাম ধরনারায়ণ, কৃষ্ণীগর্ভ, হরি, ঋষভ দেব, অয়গ্রীব, মৎস্য, কূর্ম, নৃসিংহ, গজেন্দ্র মোচন, গরুড়বাহন, বামন, অংশ, ধন্বন্তরী, পরশুরাম, শ্রীরাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বলরাম, বাসুদেব, শ্রী ব্যাসদেব, রুদ্র প্রভৃতি অনেক অবতারের কথা বর্ণনা করলেন এবং সেই শ্রী বিষ্ণু কলির শেষে একান্ত কৃষ্ণ বিমুখ নাস্তিক জনকে ধ্বংস করতে কল্কি রূপে যে অবতীর্ণ হবেন তাও বললেন। ব্রহ্মাদি প্রজাপতিরা সকলেই তার অনন্ত বৈভবের অংশ মাত্র। তার মায়ায় মুগ্ধ জীবগণ তার কৃপা ব্যতীত কখনো তার লীলা রহস্য ভেদ করতে পারেন না। শরণাগত ভক্ত কোনেই কেবল তার তত্ত্ব জ্ঞাত হতে কৃতার্ত হন। তার জন্য ব্রহ্মা, নারদ, শিব, সৌনকাদি এবং প্রহ্লাদ, সপত্নিক মনু, প্রিয়ব্রত উত্তান বা প্রাচীন গর্ভি ঋভু, বেনের বেন পিতা অঙ্গ অর্থাৎ বেন মহারাজের পিতা অঙ্গ, ধ্রুব, ইক্ষ্বাকু, পুরুরবা, উচুকুন্দ, বিদেহী, বিদেহ রাজজনক, গাধী, রঘু, অম্বরীশ, সগর, গয় মহারাজ গয় বা যজাতি, মান্ধাতা, অলর্ক, শতধনু, রঞ্জিদেব, ভীষ্ম, বলি, দিলীপ, সৌরভী, উতঙ্ক, শিবি, দেবল, পিপ্পলাদ, সারস্বত, উদ্ধব, পরাশর, ভূরিষেন, বিভীষণ, হনুমান, শুক, অর্জুন, আর্ষ্ট্রিষেন, বিদুর, সুতদেব প্রভৃতি কতিপয় ভাগ্যবান যোগমায়ায় পেদার কৃপায় ভগবানকে জেনেছেন। অর্থাৎ এই যে ব্যক্তিরা তারা ভগবানের কৃপায় যোগময়ার এবং যোগময়ার কৃপায় তারা ভগবানকে জানতে পেরেছেন। তার চরণাশ্রয়ে অতি নীচ কুলোদ্ভূত ও ব্যক্তিও শুদ্ধ ও পবিত্র হন। কিরাত হুনান্ত্র কুলিত কুলপসেরা সেটা বলে মুনিগণ তাকেই পরমার্থ তত্ত্ব বলে। মুনিরা তাকেই পরমার্থ তত্ত্ব বলে গণনা করেন। তো যোগীরা তারই চরণ ধ্যান করেন, তিনি বিধাতা, শ্রীমদ ভাগবত তারই অতি মধুর মহাত্ম কথা। সকল কথা বলে ব্রহ্মা নারদকে মায়া মঙ্গল নাশক বা মায়ামল নাশক হরি কথাময় ভাগবত প্রকাশ করতে আদেশ করলেন। এই সকল কথা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত সুখদেবের কাছে জীবের কিরূপে মায়া মুক্তি হয়, ভগবান কিরূপে লীলা করেন ইত্যাদি অনেক বিষয় জানতে ইচ্ছা করে জিজ্ঞাসা করলেন এবং বললেন, আপনার মুখে হরি কথা অমৃত পান করে আমার মৃত্যু হয় পর্যন্ত বিদূরিত হয়েছে এবং এই অমৃত আরো অজস্র পান করতে অভিলাষী হয়েছি। কৃষ্ণ কথা আলাপ করতে করতেই আমি এই কলেবর ত্যাগ করব, হরি কথা শুনতে শুনতে আমি দেহ ত্যাগ করব। এটি শুনে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে প্রথমে সৃষ্টি বিস্তার প্রসঙ্গে নারায়ণের ওম ও অথ শব্দের শব্দদের উচ্চারণ, তার নাভিপদ্ম হতে ব্রহ্মার উদ্ভব, ব্রহ্মার তপস্যা, ভগবত ধাম বৈকুণ্ঠ, অপ্রাকৃত ঐশ্বর্য দর্শন, ব্রহ্মার প্রতি ভগবত কৃপা, তত্ত্ব উপদেশ এবং ব্রহ্মা হতে জগতের উৎপত্তি কাহিনীময় সবিস্তার পুরাণ কথা গণনা করলেন। এই ভাগবত পুরাণে স্বর্গ বিসর্গ স্থান পৌষণ মন্বন্তর উঠি ঈশানুগতা নিরোধ মুক্তিও আসে দশটা কথা লক্ষণ উক্ত হয়েছে। পরে শ্রী ভগবানের স্থূল অর্থাৎ প্রপঞ্চ পরিণত বিশ্বরূপ এবং নির্বিশেষ চিন্মাত্র রূপ বর্ণনা করে মহাকল্প অবান্তর কল্পনাদি সম্পাদ সম্পর্কে বর্ণনা করলেন। শেষে তিনি পাঞ্চকল্পে বর্ণনার প্রতিজ্ঞা করলেন। সৌনকাদি ঋষিরা উদ্ধব বিদু সম্বাদ শ্রবণ করতে অভিলাষী হলে শুকগোস্বামী সুখমুখে যেমন শুনেছিলেন তাদেরকেও তেমনই বলতে আরম্ভ করলেন। এই ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি বর্ণনা করছেন এই শ্রীমদ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ তার প্রসার। এটা যেহেতু ভাগবতম আছে ওই ইয়েতে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর যে এডিশন আছে ওটাতে পাওয়া যাচ্ছে। ভক্তি এইটা তুমি দেখো যে এডিশনটা আছে না ইয়ের যেটা, আপনারা ওখান থেকে নিতে পারেন যারা চাই চান, যারা ওখানে দেয়া আছে না। এটা তো বই থেকে আমি পড়ছি, এটা টাইপ করা না, তার বই থেকে পড়ছি। দ্বিতীয় স্কন্দ উত্তর এখানেই আছে, সবকিছু সব উত্তর এখানেই আছে। এটা দেয়া হয়েছিল সবাইকে, কথা হচ্ছে প্রথমে দ্বিতীয় স্কন্ধ আমি যেটা পড়লাম এতক্ষণ, এটা সরস্বীকুর দিয়েছেন, আমাদের নোট পড়া আছে, এটা চার্ট বানানো হয়েছে, দেওয়া হয়েছে আপনাদের সবাইকে প্রিন্ট করে। দ্বিতীয় স্কন্ধকে আমরা তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, প্রথম তিনটা অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে ভক্তি যুগের উৎকৃষ্টতা, অর্থাৎ ভক্তি যুগ হচ্ছে সমস্ত অন্য সমস্ত পন্থা বা সমস্ত কিছু থেকে উৎকৃষ্ট, ভক্তি যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা যার মাধ্যমে অতি সহজে এবং নিশ্চিত রূপে পরমেশ্বর ভগবানের সান্নিধ্য এবং সে পরম সিদ্ধি লাভ করা যায়, জীবনে পরম সিদ্ধি লাভ করা যায়। আমরা আগের অধ্যায়ে প্রশ্ন করেছিলেন পরিচিত মহারাজ, প্রত্যেক মানুষের অন্তিম কর্তব্য কি, বিশেষ করে মৃত্যুপুত যাত্রী ব্যক্তির কি কর্তব্য, তার কি শ্রবণ করা উচিত, তার কি শ্রবণ করা উচিত নয়, তার কি কীর্তন করা উচিত, তার কি কীর্তন করা উচিত না, তার কি স্মরণ করা উচিত, তার কি স্মরণ না করা উচিত, এটা প্রশ্ন করেছিলেন প্রথম স্কন্ধে। সেখান থেকে এখন তিনি সুখদেব গোস্বামী উত্তর প্রদান করছেন এখানে দ্বিতীয় স্কন্ধের শুরুতে, কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত, কি স্মরণ করা উচিত এবং কি করা উচিত না। প্রথমে তিনি গৃহবন্দীদের তিরস্কার করলেন, তারপর সহজ কথা এটাই বলছেন যে একমাত্র পরমেশ্বর ভগবানের গুণ মহিমা শ্রবণ করা উচিত, একমাত্র পরমেশ্বর ভগবানের গুণ মহিমা কীর্তন করা উচিত, একমাত্র পরমেশ্বর ভগবানের কথা স্মরণ করা উচিত, এছাড়া আর কিছু চৈতন্য চরিতামৃতের রূপ গোস্বামী এবং রামানন্দ রায় এবং চৈতন্য মহাপ্রভু যখন আলোচনা করছিলেন তখন তিনি বলছিলেন কাহার স্মরণ জীব করবে অনুক্ষণ, জীব কি অনুক্ষণ স্মরণ করবে, রাধা কৃষ্ণ পদাম পুজো বা রাধা কৃষ্ণের পদাম পুজো স্মরণ করবে, রাধা কৃষ্ণের গুণ মহিমা স্মরণ করবে। সেখানে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন, সেখানে বলছেন যে কোনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কি সব থেকে মূল বিষয়টা কি করা উচিত, দুঃখ মধ্যে কোন দুঃখ, দুঃখ মধ্যে কোন দুঃখ জীবের হয় গুরুতর, কৃষ্ণভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখিব, বলছে সকল দুঃখের মধ্যে সব থেকে গুরুতর দুঃখ কি, তিনি বলছেন ভক্ত থেকে বিরহ হচ্ছে সব থেকে গুরুতর দুঃখ। এরকম বলছে সব থেকে একমাত্র কর্তব্য কি স্মরণ করা, কীর্তন করা, শ্রবণ করা, এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের। তো সেটা বলে তিনি গৃহমেধিতে তিরস্কার করছেন, যারা গৃহে আসক্ত, গৃহমেধি গৃহস্থ আর গৃহমেধি বলা হচ্ছে, গৃহস্থ যারা গৃহে অবস্থান করছেন এবং যারা ভগবানের ভক্তি করছেন তারা হচ্ছেন গৃহস্থ, কিন্তু যারা গৃহের প্রতি আসক্ত তারা হচ্ছেন গৃহমেধি। এটা অনেকে উদাহরণ দিয়ে যেরকম যে বেধি কেন বলা হয়, যেরকম এই সেই বলদ দিয়ে যখন ইয়ে করা হয় না, যখন ধান ভাঙা হয় না, ওই মেশিনকে বা সেই ইয়ে কেন্দ্রকে ওই কেন্দ্রটা দিয়ে ঘুরে ওইটাই কেন্দ্র করে, তো এভাবে এই যে গৃহবন্দীরা তারা গৃহকে কেন্দ্র করে আসক্ত হয়ে তারা তাদের জীবন নির্বাহ করে, স্ত্রী পুত্র কন্যা পরিজন পরিবার বন্ধু বান্ধব এটাই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু তাদের, রাইট, এটা তাদেরকে যখন তিনি ইয়ে করছেন প্রথম থেকে বলছেন। তো প্রথমে এই অধ্যায়ের বা দ্বিতীয় শুনে শুরুতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রশংসা করছেন, হরিয়ান এই সত্যি প্রশ্ন কৃত পুণ্য কৃত লোক হিতম নির্ব আত্মবিদ সম্মত পুংসম শুত ব্যাধি সুযোগ করা, সুখদেব গোস্বামী বললেন হে রাজন আপনার প্রশ্ন যথার্থই মহিমান্বিত, কেননা তা সমস্ত মানুষের পরম হিতকর, এই বিষয়টা সমস্ত শোভনীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মদত্তব্য মুক্ত গুণ কর্তৃক সকল বিষয়ের মধ্যে এটা হচ্ছে অন্যতম বিষয় বা সর্বশ্রেষ্ঠ বিষয়। তারপর তিনি বলছেন, শতব্যাধিনি রাজেন্দ্র নিরাম শান্তি সহস্র সমাধান অপশ্যতা আত্মতন্ত্র তত্ত্ব গৃহেশু গৃহমেদিন। যে হে রাজশ্রেষ্ঠ, আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসীন বিষয়াসক্ত গৃহমেদিদের অসংখ্য শ্রবণীয় কীর্তনীয় এবং স্মরণীয় বিষয় আছে। তাদের শোনার জন্য, কীর্তন করার জন্য এবং স্মরণ করার জন্য অনেক অনেক বিষয় আছে, অভাব নেই। প্রতিদিন একটার পরে একটা ঘটনা ঘটছে বা ব্রেকিং নিউজ, পত্রপত্রিকায় ব্রেকিং নিউজের অভাব নেই, তাদের অনেক ব্রেকিং নিউজ আছে। কিন্তু সর্বশ্রেষ্ঠ যে একমাত্র যেটা নিউজ, সেটি হচ্ছে কি হওয়া উচিত? আমাদের হরি কথা, হরি কথা কহ হরি গুণগাও, সেটাই নেই। আসলে ব্রেকিং নিউজটা কি জগতে? জগতে ব্রেকিং নিউজটা হচ্ছে কে কত দুঃখ পাচ্ছে, দুঃখালয় মশাশ্বত, কে কত দুঃখ পাচ্ছে, এটাই হচ্ছে ব্রেকিং নিউজ, এটাই হচ্ছে একমাত্র নিউজ। পত্রিকা খুলুন, কোথায় অ্যাক্সিডেন্ট হলো, কোথায় মার্ডার হলো, বা কোথায় কি হলো, কতজন মারা গেল হঠাৎ করে দুর্ঘটনায়, বা তার ঘরে চুরি হলো, কি হলো, মানে এই সমস্ত কথা শুধু পত্রিকায় পত্রপত্রিকায় আছে। অনেকে ওদের ডেথ নিউজ, শুধুমাত্র মৃত্যুর সংবাদ বা দুঃখের সংবাদ, কে কত নতুন নতুন কায়দায় দুঃখ পাচ্ছে, কে কত নতুন নতুন কায়দায় মৃত্যুবরণ করছে, এটি হচ্ছে একমাত্র সংবাদ। বলছেন যে পাশ্চাত্য তারা মানে ইনভেন্ট করে, তারা আবিষ্কার করে কিভাবে নতুন নতুন কায়দায় মৃত্যুবরণ করা যায়। আমার পৃথিবীতে তো আসছে মাছি, মাছি মা পয়লা জায়গায় যায় না, সেজন্য বলছেন তো অনেকে করছে কি করে কি, তারা নতুন ইয়ে বের করেছে না, আগে একটা ইয়ে ছিল, ট্রেন ছিল, গাড়ি চালিয়ে পাহাড় থেকে গাড়ি নিয়ে ঝাঁপ দিয়ে মারা যাবে, রবিবাদের সময় সেরকম ছিল। যে আমাদের অম্বরীশ প্রভু বলা হচ্ছে আলফ্রেড ফোর্ড, তিনিও সেরকম করতে যাচ্ছিলেন, নিজের গাড়ি চালিয়ে আলফ্রেড ফোর্ড গাড়ি চালিয়ে যাচ্ছে। ওটা দেখলে তিনি একটা নিউজ দেওয়া আছে, হরে কৃষ্ণ চ্যান্ট হরে কৃষ্ণ ইন বিহেপি, হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন সুখী হন, এসে ব্যক্তি স্বয়ং প্রভুপাদ স্পন হরে কৃষ্ণ অত্যন্ত। ঠিক আছে ট্রাই করে দেখি, অনেক কিছু করেছে জীবনে, এটা একটু করে দেখি। মন্দিরের ঠিকানা লিখলেন, মন্দিরে এলেন, এখন আমাদের মন্দির পায়ে আমাদের মন্দির হচ্ছে। তো এখন আরেকটা ট্রেন বের করেছে কি, রুমের মধ্যে দরজা জানলা বন্ধ করে একটা গ্যাস পাওয়া যায়, গ্যাস ছেড়ে দেবে, ওই গ্যাসের ফলে মারা যায়। বা গাড়ির ভিতরে কাঁচ বন্ধ করে, দরজা জানলা কাঁচ বন্ধ করে একটা গ্যাস, ওই গ্যাস ছেড়ে দেবে গাড়ির ভিতরে। সেটা তো হিটলার গেছেন বলছে মারতো, এটা নিজের আত্মহত্যা, নতুন একটা গ্যাস বের করেছে। তো যাই হোক, এই জন্য একবার একজন ভক্ত বলছিলেন যে একবার একজন ব্যক্তি তিনি এরকম আত্মহত্যা করবেন, ঠিক আছে, গাড়ি পার্ক করেছে পার্কের পাশে, কাজ লাগিয়ে দিয়েছে, গ্যাস ছেড়ে দিয়েছে ভিতরে, যাই মনে দেবে। তো এই সময় আমাদের একজন বুক ডিস্ট্রিবিউটার চলে গেছেন, সংকীর্তন বুক ডিস্ট্রিবিউটার, বলছেন এই লোকটা ভিতরে বসে যেতে একে একটা বই দিই, আমাদের ভক্ত মানে কি একদম নাচল বন্ধ, একটা বই দিয়েছেন, টক টক করছে, বলে হরে কৃষ্ণ দরজা খুলু একটা বই দিন। সেই লোকটা ভিতরে বলছে কি অবস্থা, আজব দুনিয়া, মরতেও দিচ্ছে না আমাদেরকে, মরবারটাতে দেখা দিয়ে টক ডিস্টার্ব করছে, ভিতরটাকে নানা করতে যান যান। আপনাদের ভক্ত না বুঝলে দিবই বই একে, আমি বাচ্চাদের এমনিতে অনেক সময় এদের ফ্রি বুক ডিস্ট্রিবিউশন হয়, ডোনেশন নেওয়া হয়। ওই ভক্ত করেছে কি, একটা বই গাড়ির সামনে যে উনশিল আছে না, কাজ পরিষ্কার করে ওইটার ভিতরে ওইটার উপরে গুঁজে দিয়েছে, রেখে চলে গেছে, ওখানে রেখে বইটা রেখে চলে গেছে। সে বলো আজ বইটা রেখে চলে গেলে ঠিক আছে, আমি তো গ্যাসটা ভরতে পারি, সময় লাগবে 15-20 মিনিট, ততক্ষণ একটু পড়ি, পড়তে পড়তে জ্ঞান সংগ্রহ করে পড়ি, জ্ঞান নিয়ে যাই জগৎ থেকে। কাজটা নামালো, বইটা বের করলো, আবার তুলে দিলো, কাজ বই শুরু করছে। প্রথম পৃষ্ঠা, এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা করেছে, যেই পড়া শুরু করেছে সে দেখছে যে আমার যা প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর এখানেই করছি। না, আরেকটু আরেকটু সময় নেই, একটু পড়েও মরতে হওয়ার সমস্যা নেই, দরজা খুলে দিয়েছে, গ্যাস বের করে দিয়েছে, বলছে আধা ঘন্টা পড়ে আর বইটা পড়ে নেই। আগে বইটা পড়া শুরু করছে, পড়তে 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 দেখলো মন্দিরের ঠিকানা আছে, মন্দিরে চলে এসছে, শেষ। আর পড়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আরেক জায়গায় এরকম হয়েছে, হোটেলে, হোটেলে এরকম গেছে, আসলে আমাদের ভক্তরা গেছিল ওই হোটেলে, গিয়ে ইয়ে করতে গিয়েছিল ম্যারাথনের সময়, বারবার বলছিল হোটেলের ম্যানেজারকে, মালিককে, না করতে। তারপরে বলছি আছে, আপনি এক কাজ করুন, এই বইগুলো নিয়ে আপনি প্রত্যেকটা রুমে রুমে রাখুন, বা একটা কপি অন্তত একটা রাখুন এখানে। প্রথমে বলছিল আপনি প্রত্যেকটা রুমে একটা করে বই রাখুন, রাখছেন না, বলে একটা কপি দিয়ে এসছে, বলছে কমপক্ষে এটা রাখুন আপনি আপনার সাথে, ঠিক আছে, নাচন বন্ধা রেখে দিয়েছে একটা। পরের দিন ওই লোকটা ফোন করেছিল, তাড়াতাড়ি আসুন, আমি আমার রুমে প্রত্যেকটা রুমে একটা করে বই দিলে কি হলো হঠাৎ করে আপনাদের? ভক্তরা জিজ্ঞেস করছে, গতকালকে আপনি এত বিরক্ত ছিলেন আমাদের প্রতি, একটা বলতে যাচ্ছিলেন, আজকে বলছে প্রত্যেকটা রুমে বই রাখবে কেন? তখন তারা বলছে, ওই লোকটা বলছে, ম্যানেজার বলছে, যে গতকালকে আপনার যাওয়ার পর একজন ব্যক্তি এসছে আমার কাছে, সে তো বিরক্ত দেখাচ্ছিল, হতাশ, খুব দুর্দশাগ্রস্ত একজন লোক, সে আমার কাছ থেকে রুমে একটা রুম বুক করলো, যাওয়ার সময় দেখলো বইটা রাখা আছে, বলে এটা কিসের বই? আমি বললাম কিছু লোক এসে দিয়ে গেছে বইটা, আমার কাছে নিয়ে গেছে বইটা, বলে একটু পড়ে দেখে। তো আসলে ওই লোকটা আত্মহত্যা করতে এসছে, উনি সে করেছে কি, ওই রুমের ভিতরে দরজা জানলা বন্ধ করে একই কাজ করেছে, গ্যাস ছেড়ে দিয়েছে, আর ওই বর্তমান গীতা ছিল, গীতা পড়া শুরু করবে, আমি ওই পরে পরে মরি, ও একই কাজ, একই কাহিনী, পড়া শুরু করেছে, পড়া শুরু করেছে, বলে এটা ভালো হই, তারপরে ইয়ে করে, তারা বলে এটাই আমি চাইছিলাম আমার জীবনে, করছিলাম পড়ার প্ল্যান ক্যান্সেল। হোটেল মালিককে বলছি এটা কে দিয়ে গেছে আমাকে, আমি ওটা দেখা করতে চাই। তো এরকম মূল্য হচ্ছে এটাই যে জগতে কম্পিটিশন চলছে, কে কত নতুন নতুন হয়ে মরতে পারে, নতুন গেম বের করেছে, একটা কি একটা ব্লু হোয়েল দেখি, মানুষ মারার ইয়ে করছে, ইয়েগুলো যে হাত ব্লেড দিয়ে কেটে ড্রিল টিভি বানান, তারা আত্মহত্যা করেন, পাঁচ পাঁচ লাগে, বললে মনে হচ্ছে এটাই যে হয় আত্মহত্যা করে মরছে, না হয় অন্য কেউ মরছে, মারছে, না হয় দুর্ঘটনায় মরছে, না মানে একটা সব হচ্ছে দুঃখের সংবাদ সারা ইয়েতে, সবাই মৃত্যু হতো যাত্রী। প্রভুপাদকে একজন প্রশ্ন করছে, যে সাংবাদিক প্রশ্ন করছে, যে ভারতে তো শুধু বয়স্ক ব্যক্তিরা, যারা বয়স্ক ব্যক্তি তারাই সন্ন্যাস নেয়, আপনি কিন্তু ওই নতুন ইয়াং ছেলেদেরকে সন্ন্যাস দিচ্ছেন। প্রভুপাদ বলছে যে বয়স্ক মানে কি, সাংবাদিক বলতে পারছে না, বয়স্ক মানে হচ্ছে যে মৃত্যু পথ যাত্রী, তুমি আর আমি, তোমার বয়স কত? 20-30 হবে, আর আমার বয়স 70, তুমি আর আমি আমার মধ্যে তুমি গ্যারান্টি দিতে পারবে তুমি আগে মরবে না আমি আগে মরবো? সাংবাদিক কিছু বলছেন, এই জন্য আমরা সকলে হচ্ছে মৃত্যু পথ যাত্রী, বলছেন প্রত্যেকে হচ্ছে মৃত্যু পথ যাত্রী, তাদের কর্তব্য কি? সেটাই বলছেন যে গৃহবন্ধুদের তিরস্কার করে, যে অসংখ্য শোভনীয় বিষয় তাদের রয়েছে, জাগতিক জড়কতা, গ্রাম্য কথা, নিদ্রয়া রিয়তে রক্তম ব্যাবায়েন চ বাহয়ো দিবা চ অর্থে হয়া রাজন কুটুম্ব গর্ভে। তারা কি করছে, দিনের বেলা অর্থ উপার্জন করছে, কুটুম্ব গরণ করছে, আত্মীয়দের দেখাশোনা করছে, আরো বেশি করে জায়গা জমি বৃদ্ধি করার চেষ্টা করছে, আর রাতের বেলা কি করছে, হয় ঘুমিয়ে কাটাচ্ছে, না হয় ইন্দ্রিয় সুখ ভোগ করে কাটাচ্ছে। এভাবে দিনও শেষ, রাতও শেষ, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রা, এরকম একটা গিয়েছিল। তো এইভাবে তাদের দিনও শেষ, রাতও শেষ, এর মধ্যে একটা। তৃতীয় মধ্যে ইয়ে বলছে, গোবিন্দ দেবের সেকশনে বলছে, গোবিন্দ দেব শিক্ষায় বলছে, যে গৃহাসক্ত ব্যক্তিদের এরকম আমার বলছে, মহানা বলছে কিভাবে তারা তাদের জীবন, জীবনের কোনো গাধার মতো, কর্তব্যের মতো আমি করি পরিশ্রম, খুব ইয়ে করে সারা দিন গাধার মতো খাটুনি করে, রাতের বেলা আসে, রাতের বেলা পরিবার করে জানা না কি করে, তারা খেয়ে দেয়ে তার জন্য এটো এটো রেখে দেয়, উচ্ছিষ্ট রেখে দেয়। তার জন্য কারা কারা পেয়েছেন প্রশ্ন ফাইনাল পরীক্ষা, সাজেশন দিকে কিছু নিয়ে যাবে। তাহলে বলছেন তারা তো সেই জন্য বলছেন আচ্ছা ক্লাসের কথা শেষে তো সেই জন্য তিনি বলছেন যে প্রিয় মানে তিরস্কার করছেন তিনি। পরে পাওয়া যাবে সবার একটা পারেন এখান থেকে দিবেন প্রিন্ট করে। অত্যন্ত আসক্ত হয়ে জীবনের প্রকৃত সমস্যাগুলি সমাধানের কোন চেষ্টা করেন। বলছেন অনিত্য সৈন্য ওদেরকে বলা হচ্ছে, অনিত্য সৈন্য আসক্ত হয়ে সমাধান এই সমস্ত বিষয়ের অনিত্যতা সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা সত্ত্বেও তারা তাদের অবশ্যম্ভাবী বিনাশ দর্শন করেন না। পশ্যন্নপি ন পশ্যতি, অন্ধের মতো বলছে, দেখেও না দেখার ভান করেন তারা। সেই অবশ্যম্ভাবী বিনাশ দেখেও তারা না দেখার ভান করেন, পশ্যন্নপি ন পশ্যতি। তসমাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্যঃ কীর্তিতব্যঃ স্মর্তব্য ইচ্ছতাব্যঃ। এ ভারত সমস্ত দুঃখ দুর্দশা থেকে যে মুক্ত হবার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা পরম নিয়ন্তা এবং সমস্ত দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ করতে হচ্ছে একমাত্র উপায়। এ সাংঘ যোগা ব্যায়াম স্বধর্ম পরিনিষ্ঠা জন্ম লাভ পরমপুংসা অন্তে নারায়ণ স্মৃতি। যে জড় এবং চেতন সম্বন্ধীয় যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সাংখ্যযোগ বা জ্ঞান যোগ অনুশীলন অথবা যথাযথ বর্ণাশ্রম অনুশীলন এই সবকটি পন্থানের চরম পরম উদ্দেশ্য হচ্ছে অন্তিম সময়ে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা। সারা বছর আপনি যাই করুন, পরীক্ষার খাতায় আপনি যা লিখবেন সেটাই হচ্ছে মূল রেজাল্ট আপনার নির্ভর করে চেষ্টার উপরে। আপনি সারা বছর যাই করুন, পরীক্ষা ভালো করে লিখে দিন, কেউ কিছু বলবে না আপনাকে। আর সারা বছর আপনি যতই পড়াশোনা করুন, যদি পরীক্ষার খাতায় ভুলে যান আপনি পরীক্ষার হলে গিয়ে, তাহলে শেষ। একইভাবে এখানে বলা হচ্ছে যে আমাদের মূল পরীক্ষা হচ্ছে অন্তিমকালে, অন্তে নারায়ণ স্মৃতি। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। এটা হচ্ছে মরতে জানলে কে মরতে হবে, সেটা হচ্ছে মূল শিক্ষা। এখন কথা হচ্ছে পরীক্ষার খাতায় যারা পরীক্ষার হলে মনে রাখতে পারবো কিনা, এটা আমাদের উপর নির্ভর করে না। একইভাবে অন্তিমকালে আমরা ভগবানের কথা মনে রাখতে পারবো কিনা, এটা আমাদের উপরে নির্ভর করে না। কার উপরে নির্ভর করে? ভগবানের উপরে নির্ভর করে। কেননা মত্ত স্মৃতির জ্ঞান অপহরণ সর্বস্ব চাহিষ্ট মত্ত স্মৃতির জ্ঞান অপহরণ। ভগবান বলেছেন যে আমি সকলের জ্ঞান দেই বা আমি সকলের স্মরণ শক্তি দেই, আমিও সকলের স্মরণ শক্তি নিয়ে নেই। ভগবানই হচ্ছেন সেটার উৎস। মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারবো কিনা সেটা ভগবানের উপর নির্ভর করে। বিভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বই লিখেছেন ডেথ, মৃত্যু, সেখানে যে বর্ণনা করছিলেন যে কিভাবে মরার সময় বলা হচ্ছে বৃশ্চিক বিছা আছে না, এটা বলছে 40,000 সেই বৃশ্চিকের কামড়ের মতো আনন্দ হয়, পরমানন্দে নৃত্য করে। তো কিছুদিন আগে আমি আমাদের ব্রহ্মচারী কিচেনে গেছিলাম, ছেড়ে ফেলে দিয়েছি কিছু একটা ভিতরে ছিল, কিন্তু ওই এক একটুখানি কামড়ে মনে হচ্ছে যেমন নাচতে ইচ্ছা হচ্ছিল তো নাচছিলাম আমি যখন সেখানে, মানে এমন অবস্থা, দু তিন দিন একদম মানমূল অবস্থা। তো এখানে বলে 40,000, ওইটা ওইটা ভুলে যান, বিপ্তি ভুলে যান, মশা একটা কামড় দিয়ে কেমন লাগে আমাদের, ঘুমাতে পারি না আমরা। এই জন্য যখন 40,000 সেটা বৃষ্টি কামড় দেবে আমাদেরকে, তখন ভগবানকে স্মরণ করার কি কথা মনে করতে পারি, আমাদের কি ক্ষমতা আছে ভগবানের কথা মনে করবো তখন। সেজন্য বলছেন ভগবান যদি কৃপা করে আমাদের, অনেক ভক্তরা বলছেন কৃপা প্রার্থনা বলছে, আপনি যদি কৃপা করে আমাদের স্মরণ পথে উদিত হন, অনেক প্রার্থনা আছে ভগবান আপনি কৃপা করে আমার। সবার জীবনে হচ্ছে সেটা, যে কোনো কোনো না কোনো ভাবে হচ্ছে, এটাই এই জন্যে মানে বারবার ভগবান প্র্যাকটিস করাচ্ছেন আমাদেরকে। তো সেজন্য কথা হচ্ছে, সেজন্য কথা হচ্ছে এটাই যে ভগবান যদি কৃপা করে আমাদের কাছে নিজেকে উদ্ধৃত করেন, বা আমরা আগে যেরকম বলছিলাম নায়ম আত্মা প্রবচনে লভ্যা ন মেধায়া ন বহুনাশ প্রেনা ইমে বৈশা বৃণুতে যেন লভ্যা তস্যই স্বাত্মা বিভিন্নতে যেন স্বাম। ভগবানকে দক্ষ প্রবচনের দ্বারা, অনেক মেধার দ্বারা, শ্রবণ কীর্তনের দ্বারা, অনেক বুদ্ধির দ্বারা ভগবানকে জানা যায় না, ভগবান যাকে সিলেক্ট করবেন সেই ভগবানকে জানতে পারে। এভাবে আমরা যত চেষ্টা করি এখানে আমাদের কোনো গ্যারান্টি নেই আমরা ভগবানকে জানি। সেজন্য কি বলা হচ্ছে, দামোদর লীলা যেটা ছিল গত মাসে, দুই আঙ্গুল বম কি বলা হয়েছে, কৃপা এবং প্রয়াস। এক আঙ্গুল হচ্ছে আমাদের প্রয়াস, আর একটা আঙ্গুলের মানে হচ্ছে ভগবানের কৃপা। তাই আমরা আমাদের প্রয়াস হচ্ছে আমরা চেষ্টা করে যাবো ভগবানের কথা স্মরণ করবো, ভগবানের স্মরণ কীর্তন স্মরণ করবো সাধন ভক্তি, আর ভগবানের কৃপার উপর নির্ভর করে, ভগবান যদি কৃপা করে তখন আমরা সেই সিদ্ধি লাভ করতে পারি। তো সেই জন্য ভগবান অবশ্যই এই জন্য দিয়ে দিয়েছেন আমাদের গ্যারান্টি। গতকালকে আমরা আলোচনা করছিলাম প্রথম স্কন্ধ, তার মনে আছে প্রথম স্কন্ধ অষ্টাদশ অধ্যায়ে এই সম্বন্ধে বলা আছে, আঠারো নম্বর অধ্যায় না উনিশ নম্বর অধ্যায়ে সুখদেব সেবা আবির্ভাব, আঠারো নম্বর অধ্যায়ে, আঠারো নম্বর অধ্যায়ে কোন শ্লোক, কোন শ্লোকে কি বলা আছে সেখানে এই সম্বন্ধে, যে অন্তিম কালে নারায়ণ স্মৃতি সে সম্বন্ধে কিছু একটা বলা আছে, মনে আছে কেন? না সেটা শেষের দিকে, শুরুর দিকে বলা আছে। যে তার জীবন এরকম অতিবাহিত করে উত্তম শ্লোকের বার্তা, উত্তম শ্লোকের কথা সর্বদা শ্রবণ কীর্তনের অতিবাহিত করে, তার জীবনের শেষে অন্তিম সময় তার কোন মতিভ্রম হয় বা বুদ্ধিভ্রম হয় না, তিনি অবশ্যই সে দৃঢ়মতিতে কিভাবে ভগবানের কথা স্মরণ করবেন, ভাগবত সেই গ্যারান্টি দেওয়া আছে। তো সেটা বলে দেওয়া আছে আমাদের, সেজন্য আমাদের, সেজন্য আমাদের চিন্তা করলাম, অনেকে প্রশ্ন করলাম যে আমরা এত কিছু করার পরে না এখন ভগবানের কথা মনে করতে পারবো কিনা, কি গ্যারান্টি আছে, অনেক ভগবত গীতা বলে আছে উত্তরায়ণ দক্ষিণায়ণ, যদি সেই সময় দেখে যদি আপনি দেহ ত্যাগ না করতে পারেন আবার ফিরে আসতে হবে, অনেক সময় পরে মনে হয় তাহলে কি হবে, আমি কি ওই সময় মরতে পারবো কিনা, আসলে ভগবানের ভক্তরা সেরকম চিন্তা করেন না বা এত দুশ্চিন্তা করেন না, ওখানে পেয়ে যাবে ন উত্তম শ্লোক বার্তা না। সেজন্য ভগবান ইচ্ছা করলে, এই জন্য ভগবানের ভক্তরা এটাও চিন্তা করেন যে ভগবত ধামে যাবো, যেতেই হবে আমাকে, জন্ম জন্ম ধরে, তা উনি বলেন যে আমাকে এই জন্যই ভক্তি দেবা ভক্তিবিনোদ ঠাকুর, কীট জন্ম হোক যথা তুয়া দাস বহির্মুখ ব্রহ্মজন্মে নানন্দ দাস, জন্মাবি মোয়ে ইচ্ছা যদি তোর ভগত গৃহেতে জনি জন্ম হোক। যদি যদি জন্ম হতে হয় আমাদের ভক্ত গৃহে হোক, তিনি বলছেন আমার কোনো ইয়ে নেই, আমার কোনো পাঠ বিচার নেই, কীট জন্ম বলছেন কীট হয় জন্ম নিতে পারি আমি সমস্যায়, কিন্তু ভক্তদের গৃহে আসবো এটাই হচ্ছে। তো যেন ভগবানের ভক্তরা এরকম বলে না ভগবান আপনি আমাকে ভগবত ধামে নিয়ে যান আমি সেখানেই যাবো, এখানে থাকতে পারবো না, এটাই একই ভগবানের। সেই জন্য পরবর্তীতে বর্ণনা করছেন এই অত্যন্ত সুন্দর শ্লোকগুলি বলছেন ভাগবত মহিমা বর্ণনা করছেন, সবকিছুর মূল হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি, যারা অকুত ভয় ইচ্ছতা অকুত ভয় যারা অকুত ভয় হতে চান তাদের তাদের লক্ষ্য বা কি উচিত পরমেশ্বর ভগবানের যোগী নাম নৃপ নির্মিতাম হরের নাম অনুকীর্তন, অনুকীর্তন অনুকীর্তন মানে হচ্ছে অনুমানস নিরন্তর, কীর্তন মানে কীর্তন করা, অনুকীর্তন অনুদিন নিরন্তর, অনুমান নিরন্তর কোন ইয়ে ছাড়া, সেখানে বিরতি ছাড়া বিরতিহীন নয়, নিরন্তর হরি কীর্তন করা উচিত, সর্বদা অনুসরণ করে কীর্তন করা উচিত, এটা হচ্ছে অনুকীর্তন। তারপরে আরো সেটা যেটা বলছেন যে প্রথম রাজা সম্বন্ধে বলছেন কিম প্রমত্তস্য বহুবীর পরক্ষের আয় নৈরিক বরং মুহূর্তম বিদিতম ঘটতে শুয়েছে ইহা, যে বিষয়ভোগে প্রমত্ত অনভিজ্ঞ ব্যক্তি দীর্ঘজীবনী কি লাভ, তার থেকে বরং পূর্ণ চেতনা সম্পূর্ণ এক মুহূর্ত শ্রেয়, কেননা তার ফলে পরমার্থ সাধনের অন্বেষণ শুরু হয়। অর্থাৎ বিষয়ভোগে প্রমত্ত ব্যক্তির দীর্ঘকাল জীবন ধারণ করে কি লাভ, গাছের মতো করে অনেক গাছ আছে 1000 বছর বাঁচতে পারে, সেরকম 1000 বছর বেঁচে গেলাম, বরং বলা হচ্ছে এক মুহূর্তের জীবনও যদি সেই হরিকীর্তনময় বা হরিস্মরণ করে করা যায় তাহলে সেটি হচ্ছে পরম চেতনাময় পূর্ণ চেতনাময় তা হচ্ছে সব থেকে শ্রেয়। উদাহরণ হচ্ছে কঠবঙ্গ মহারাজের কঠবঙ্গ নাম রাজশ্রী পরক্ষে জ্ঞাতে উৎপা মিহায়ুষহ মুহূর্তের সর্বৌসূর্য তত্ত্বানন্দ, যে রাজস্বী কটবাঙ্গ জেনেছিলেন কি আমার এক মুহূর্ত সময় আছে, এক মুহূর্ত সময়ের মধ্যে তিনি ভগবানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এইভাবে মূল কথা মূল বিষয়বস্তু হচ্ছে এটাই যে পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ করা, স্মর্তাবস্তম বিষ্ণুর বিস্মর্তপূর্ণ জাত উচিত সর্বে বিধি নিষেধ আসুর এটয়ের এ বকিং করা, তারপরে বলছেন যে এটা বললেন তিনি এখন এই সম্বন্ধে প্রথম অধ্যায়ের দিকে, এখন তিনি বলছেন সুখদেব গোস্বামী তিনি বলছেন অন্তিম সময়ে কি করা কর্তব্য কি করা উচিত, তো তিনি বলছেন অন্তিম সময়ে বা সবারই কি করা উচিত, ভক্তিযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্তব্য, সকলের যা করা উচিত হচ্ছে ভক্তিযোগ, অর্থাৎ ভক্তিযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সকলের পরম কর্তব্য, কিন্তু সেখানে উপস্থিত অনেক অনেক ব্যক্তিরা আছেন, অনেক আমরা দেখেছিলাম অনেক ঋষিরা মুনিরা যোগীরা আছেন, বিভিন্ন মার্গের অনুসারী কেউ কর্মকাণ্ড কেউ জ্ঞানকাণ্ড কেউ যোগ মার্গ বিভিন্ন শাস্ত্র অনুসরণকারী সুইচ অফ করা আছে নাকি সমস্ত হচ্ছে ভক্তিযোগ, সেখানে উপস্থিত অন্য অন্যরা হয়তো নাও হতে পারে কর্মযোগী জ্ঞানযোগী ধ্যানযোগী বিভিন্ন পন্থা অনুসরণকারীরা তাই সেজন্য তিনি ধারাবাহিকভাবে বা একটার পর একটা বলছেন কি হয় ভক্তিযোগ্য কি সর্বশ্রেষ্ঠ, অন্যান্য পন্থা সঙ্গের সাথে তুলনা করছেন অষ্টাঙ্গ যুগের সাথে, জ্ঞান যুগ বা কর্মযুগের সাথে, কর্মকাণ্ডের সাথে ভক্তি যুগের তুলনা করে দেখাচ্ছেন কি হয় ভক্তি যুগ হচ্ছে সবার শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ। পরবর্তী এই অধ্যায়গুলিতে তারপর তিনি শুরুতে অষ্টাঙ্গ যুগের কথা বলছেন এই দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে, সে অষ্টাঙ্গ যুগের কথা বলতে গিয়ে তিনি ধারণাশ্রয় বা অষ্টাঙ্গ যোগী দু ধরনের যোগীর কথা বলেছেন। দু ধরনের যোগী আছেন, আসক্ত একজন, নিরাসক্ত অনাসক্ত। এটা কিরকম আমরা দেখিয়েছিলাম আগেও চার্ট দেখানো হয়েছিল, এটা পেয়েছেন তো সবাই প্রিন্ট পেয়েছেন, এটা প্রিন্ট আউট, এটা প্রিন্ট আউট পাননি, আচ্ছা পেয়েছেন এটা আপনারা, ওইটা প্রশ্ন আছে না একটা যে ওইটা দিয়ে দেবে। দেখুন তো এখানে সেই জন্য প্রথম ইয়েতে বলা হচ্ছে সেই অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। আমরা দেখেছিলাম যম নিয়মের ইয়ে কি বলা হচ্ছে, যম আসক্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছিল, যম মানে কি সমস্ত কিছু পরিত্যাগ করা, নিয়ম আসন করে বসা, প্রাণায়াম করা, প্রত্যাহার আবার সংজ্ঞা দেওয়া হয়েছিল। তারপরে প্রত্যাহার করার পরে যোগীদের সেই যোগের যদি ইচ্ছা থাকে অর্থাৎ ইন্দ্রিয় ভোগের প্রতি যদি বাসনা থাকে তখন তার একটা পন্থা, একটা মার্গ, আর যদি বাসনা না থাকে তখন আরেকটা মার্গ। যদি বাসনা থাকে তাহলে কি হয়, সে হচ্ছে আসক্ত যোগী বলা হচ্ছে এখানে। যদি হা হয় তাহলে আসক্ত যোগী, এবং তিনি তখন কি করে বিরাট রূপের উপরে ধ্যান করে, ভগবানের বিরাট রূপের উপরে ধ্যান করে, কারণ আসলে বিরাট রূপের উপরে কেন ধ্যান করে, ধ্যান করার পর তার হৃদয় চিত্ত শুদ্ধির জন্য। যদি তার হৃদয় শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধি হয়, এবং যদি আর বাসনা না থাকে হৃদয়ে, তখন তিনি এই যে অনাসক্ত যোগীর সাথে চলে আসেন। তো এখানে আগে দেখেছিলাম আমরা একটা ইয়ে আছে আসক্ত যোগী অনাসক্ত যোগী, সেটাই প্রথমে দেখুন এখানে আছে বাসনা, তার বাসনা বা ইচ্ছা আছে ইন্দ্রিয় ভোগের জন্য এই পন্থা, বাসনা নাই তাহলে এই পন্থা ধারণা অনাসক্ত যোগী। তার ধারণা, ধারণা আশ্রয় মানে কি, ধারণা মানে হচ্ছে ভগবানের উপরে ধ্যান করা, সেই ধারণা হচ্ছে তার ধারণার আশ্রয়, কিসের উপরে ধ্যান করবে বা ধারণা করবে সেটা হচ্ছে ধারণা আশ্রয়। তো এই অনাসক্ত যুগের জন্য ধারণার আশ্রয় হচ্ছেন পরমাত্মা, আসক্ত যুগের জন্য হচ্ছেন বিরাট রূপ। তো বিরাট রূপের উপর ধ্যান করার পর যদি সেই যোগী তিনি বাসনা মুক্ত হন তাহলে তিনি অনাসক্ত যোগীর দলে চলে আসবেন, আর যদি তিনি মুক্ত না হন তাহলে তিনি যদি মুক্ত না হন তাহলে তিনি এরকম এই দিকে যাবেন, এই পন্থায় একটার পর একটা লোক করে যেতে যেতে হবে, স্লোলি যেতে হবে তাকে, বৈষ্ণবর লোক, সুমার লোক, ক্রমমুক্তি স্তরে, এটা শব্দ মুক্তি। ক্রমমুক্তি মানে হচ্ছে সিঁড়ি দিয়ে যেতে হবে, এক একটা সিঁড়ি দিয়ে আর পাঁচতলায় উঠতে হবে, আর সদ্য মুক্তি হচ্ছে লিফ্ট, মানে এক ধাক্কায় আপনি চলে যাবে তাড়াতাড়ি, এটা হচ্ছে ক্রমমুক্তির স্তর। ওই যে বৈষ্ণবর লোক, শিশুমার লোক, সেটা পঞ্চম স্কন্ধে আছে, ডেট ওনে ওটা, ওগুলাই শুধু আছে ওখানে সেই সেকশন হয়ে যাবে না, ওইখানে ব্রহ্মলোকের ওর দেখো শিশুমার লোক আছে, শিশুমারের মধ্যে ওখানে আকৃতি আছে, বৈষ্ণব তো বৈষ্ণব ভগবান থাকে সেখানে, বৈষ্ণব ভগবানের বিশেষ লোক আছে, অনেক লোক আছে, মহর লোক ভগবানের ওখানে একটা লোক আছে, শিশুমার লোককে সেরকম আরেকটা বিশেষ কাজের বিশেষ যুক্ত মহরলোক শিব না, মহরলোক হচ্ছে তো ইয়ে যোগীদের, যোগীরা সত্য তত্ত্ব জন্ম যেটা আছে মহরলোক, জন্মরূপের মধ্যে মহর এটা মহরলোকে আগে, মহরলোক থেকে ব্রহ্মের এখানে দেখানো চারটি দেখানো হচ্ছে নিচ থেকে, কিন্তু আসলে এটা একটা একটা করে উপরে মোহর লোকে যান, মোহর লোক থেকে ব্রহ্ম লোকে আসেন, ব্রহ্ম লোক থেকে তিনি এই যে ধীরে ধীরে মাটি, এই যে ভূমি জল বায়ু অগ্নি আকাশ এই সমস্ত কিছু পরিবর্তন করেন, মিথ্যা অহংকারকে ভেদ করেন, ভক্তত্বকে ভেদ করেন, প্রধানকে ভেদ করে তিনি মুক্তি লাভ করেন। আর যদি তার বাসনে না থাকে তখন তিনি কি করেন, তখন ধারণাশ্রয় পরমাত্মা, পরমাত্মার উপর ধ্যান করার পর তার কি হয়, যে ধ্যান সমাধি ব্রহ্ম উপলব্ধি সোনাশুনি এবং এই ষট্চক্র প্রাণকে মূলাধার খাদ্যা চক্রে নিয়ে এসে তিনি না ওইটা এখানে বলা হচ্ছে তার যোগীর তিনি মূলাধার আজ্ঞা চক্রে প্রাণকে সেটাই মূলাধার চক্র থেকে উপর দিকে যায়, তারপর সেই আজ্ঞা চক্র ভেদ করে প্রবেশ করতে পারে। এরকম যুগে আবার অনেকে আছে এরকম ভেদ করে, তখন অনেকে আছে এই অষ্টাঙ্গ যুগের মাধ্যমে কি হয়, তখন সেই যোগাগ্নিতে যে ধৃতরাষ্ট্র যেটা হয়েছিল, যোগাগ্নিতে তিনি দেহ ত্যাগ করে সেটা তো আলাদা কাহিনী, থাকতে পারে কিন্তু যেটা বলা হচ্ছে এখানে যে বাহ্যিক ভাবে তিনি অষ্টাঙ্গ যোগের মাধ্যমে সেই যোগাগ্নি সেই অষ্টাঙ্গ সিদ্ধি লাভ করেছিলেন। সেটা আছে এই জন্য উনি কি আসলে এটা বলেছিলেন, এটা বলিনি যে বৈষ্ণব অপরাধ বলে আগুন আগুন খেয়ে অগ্নিকে, উনি বলছেন যে বৈষ্ণব অপরাধ যখন ইয়ে হয় উনি যখন দেহ ত্যাগ করেন তখন ওই শ্লোকে আসে যে বিদুরের কথা, বিদুর তখন হর্ষ বিষাদে তিনি সেই স্থান পরিত্যাগ করে তীর্থ যাত্রা করে, হর্ষ কেন বা আনন্দ এবং দুঃখের সাথে আনন্দ কেন, যে না তার গৃহে আসক্ত গৃহাসক্ত বা গৃহমেধি তার ভাই এখন তিনি মুক্ত হয়েছে, আর দুঃখ কেন তা তিনি বৈষ্ণবরা থাকার ফলে তিনি সেই পরম পরোত্তম হতে পারেন, তিনি পরম ভগবানের শুদ্ধ ভক্ত হতে ভক্তি লাভ করতে পারেন, সেখানে মনে হচ্ছে যে তার বৈষ্ণব অপরাধের ফলে তিনি সেই পরম লাভ অর্জন করতে পারেন, তার সে যোগাগ্নিতে তিনি দেহ ত্যাগ করেছিলেন এবং তখন গান্ধারীও সেখানে প্রবেশ করেন। এইভাবে যোগীরা ধ্যান সমাধি ধ্যান ধারণা ধ্যান সমাধি ব্রহ্ম উপলব্ধি থেকে সেই চক্র থেকে উত্তোলন করে প্রাণকে মুক্তি লাগবে। তো এটা দুটা এই যে দুটা দেখা যাচ্ছে আসক্ত যোগী অনাসক্ত যোগী, সেরকম প্রয়োজন নেই, সেটা হতে পারে ওটা একটা দরকার নেই, আলাদা পথ, এটা একটা পন্থা দেওয়া হচ্ছে এরকম হতে পারে। তো এই জন্য এখন ব্যাপার হচ্ছে কি, যে এই সভাতে এই তা বর্ণনা অষ্টাঙ্গ যুগের পদ্ধতি বর্ণনা করার পর তিনি এখন বলছেন যে পরীক্ষিত মহারাজের প্রশ্ন হচ্ছে মূর্ষ ব্যক্তির কি কর্তব্য, তখন তার সম্বন্ধে তিনি সিদ্ধান্ত প্রদান করেন মূর্ষ ব্যক্তির।
হ্যাঁ কর্ম
না, এখানে কার্মিক অ্যাকাউন্ট সেখানে মূলত তার অষ্টাঙ্গ যুগের ইয়ের ক্ষেত্রে বলেছে অনাসক্ত যুগ, তিনি তার নিজের ইচ্ছায় সেটা করছেন, নিজের ইচ্ছায় করছেন সেটা, আর যে আসক্ত যুগে তাকে সেদিক দিয়ে যেতে হচ্ছে না। তাকে সেখান দিয়ে ওইটাই একটা রুট দেওয়া আছে, সেটাই তার রাস্তায় এদিক দিয়ে যেতে হবে তাকে। তো এরপরে তিনি বর্ণনা করছেন, আচ্ছা এরপর তিনি বর্ণনা করছেন এখানে যে আছে দেখা যাক কি কি আছে। তো তারপর তারপর তিনি বলছেন এখানে, আচ্ছা এটা ষট্চক্র যোগ দেখালেন ব্রহ্মমুক্তি, এটা আপনাদের পরীক্ষায় আছে, হ্যাঁ এটা কর্মমুক্তি শুদ্ধ মুক্তি একটা পরীক্ষায় আছে, এবং ওই সেটার মনে করছেন। তারপর তিনি বলছেন যে এভাবে কিন্তু এই দুটি এটা যোগ হচ্ছে মুক্তি প্রদান করে, কিন্তু ভক্তি হচ্ছে প্রেম প্রদান করে, এই দুটো যোগের মাধ্যমে মুক্তি লাভ করা যায় কিন্তু মুক্তি লাভ করা যায় না, প্রেম লাভ করা যায় না, প্রেম কেবল ভক্তি যোগের মাধ্যমে লাভ করা যায়। তারপরে বলছে ব্রহ্মাজি তিনি তিনবার বেদ পাঠ করেছিলেন, ব্রহ্মাজি তিনি তিনবার বেদ পাঠ করার পরে তিনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। চক্রের মধ্যে দিয়ে যায় ষট্চক্র যোগটা, যেটা আমাদের বিভিন্ন চক্র আছে বুড়াদার চক্র থেকে শুরু করে, যখন এর জন্য বলা হচ্ছে যোগ মার্গে যখন ধ্যানে বসবে তারা একটি চক্রের উপরে ধ্যান করে, প্রাণবায়ুকে ধ্যান করে চক্র থেকে উপরে নিয়ে আসেন। তো সেটা কিভাবে করেন আপনার না করলে এটা থিওরিটিক্যালি বুঝিয়ে দেব যোগীরা, তো সেই একটা এক একটা চক্র থেকে উপর থেকে আনেন, আমাদের প্রভু হচ্ছেন চক্রবীর, প্রভুর কাছ থেকে নিয়ে নেবেন চক্রপানি প্রভু আছেন, মহাপ্রভু আছেন, চক্রবৃহ চক্রবৃহের মধ্যে কিভাবে ঢুকতে গিয়ে বের হতে হয় প্রভু জানেন। তো এরপরে এরপর তিনি বলছেন এখন তো তিনি অষ্টাঙ্গ সাথে ভক্তির তুলনা করলেন, দেখালেন ভক্তি সর্বশ্রেষ্ঠ, এখন তিনি মুক্তির সাথে বা কর্মকাণ্ডের সাথে তুলনা করছেন এবং তিনি তা বর্জন করছেন। আমরা দেখেছিলাম গতকালকে তুলয়াম লবে না পি না সর্গম না পুনর ভবন ভগবত ভক্তি সংঘর্ষ মর্ত্যানাম কি পুতাশ, যে ভগবানের ভক্তের অল্পমাত্র সঙ্গ এর সাথে স্বর্গ বা মুক্তির কোন তুলনা করা যায় না। তাহলে এই তুচ্ছ জড়জগতের ভোগের তো আর কথাই উঠতে পারে না, প্রশ্ন উঠে না। সেজন্য এখন তিনি বলছেন, বর্ণনা করছেন যে তারপর গোড়াগড়ের সাথে তুলনা করছে, তুলনা করে তাকে দেখাচ্ছেন কর্মকাণ্ড তাকে ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তারপর তিনি এখন তৃতীয় অধ্যায়ে জ্ঞান যোগ এবং দেবদেবের তুলনা করছেন, দেবতাদের উপাসনার কথা, বিভিন্ন দেবতাদের উপাসনা করলে কি লাভ করা যায়, এটা বর্ণনা করা দেখেছিলাম আগে। হ্যাঁ, দেব উপাসনা সেখান থেকে লিখতে পারে। তারপর যে প্রভাত বর্ণনা করছে কিভাবে দেবতাদের উপাসনা করা, অল্প বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিদের কাজ, কোন দেবতার আরাধনা করলে কি লাভ করা যায়, ব্রহ্ম আরাধনা করলে কি হয়, ব্রহ্মযুদ্ধের দিন হোক সেটা লাভ করা যায়, তৃতীয় অধ্যায়ে অর্থ টাকা পয়সা লাভ করতে হলে বসুদের আরাধনা করতে হবে, শক্তি লাভ করতে হলে অগ্নির আরাধনা করতে হবে, নায়ক হতে হলে বা সবার নেতা হতে হলে, মহানায়ক সবার লিডার হতে হলে কি করতে হবে, রুদ্রদের আরাধনা করতে হবে, অনেক ধন শস্য লাভ করতে হলে, সঞ্চয় করতে হলে অতীতের আরাধনা করতে হবে, স্বর্গলোকে যেতে হলে আদিত্যর আরাধনা করতে হবে, বা খ্যাতি লাভ করতে হলে, যদি খ্যাতি লাভ করতে হলে সাধ্য বলা হচ্ছে ইয়ে আছেন দেবতার তাদের আরাধনা করতে হবে, যদি অনেক দীর্ঘ আয়ু লাভ করতে হবে তাহলে অশ্বিনী কুমারদের আরাধনা করতে হবে, এরকম দেয়া আছে বিভিন্ন কিছু, সবার নাম দেয়া আছে। যদি বলছে স্পিরিচুয়াল কিংডম বা যদি আধ্যাত্মিক লাভ জ্ঞান লাভ করতে হবে, আধ্যাত্মিক প্রগতি লাভ করতে হবে, তাহলে কার আরাধনা করতে হবে, ভগবানের আরাধনা করতে হবে। আর সবকিছু বলার পরে বলছেন কিন্তু আপনি যাই লাভ করতে চান না, যদি আপনি এই সমস্ত কিছু লাভ করতে চান এবং আপনি যদি যথাযথ বুদ্ধিমান হন তাহলে আপনি কার আরাধনা করবেন, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম্বরম, তীব্র ভক্তি যোগের দ্বারা পরমেশ্বর ভগবান বা পরম পুরুষের আরাধনা করা, এটি হচ্ছে সেই উদ্দেশ্য দেওয়া হয়েছে। তো এভাবে সেই দেবতাদের উপাসনার সাথে ভক্তি যুগ তুলনা করি, এটাও দেখা যাচ্ছে দেবতাদের উপাসনা থেকে ভক্তি যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এরপরে কি দেখাচ্ছেন, এরপর তিনি এখন শৌনক ঋষি অভক্তদের দুর্ভাগ্যের কথা বর্ণনা করে পরীক্ষিত সুখদেব সংবাদ আরো বর্ণনা করার জন্য তপুষ্ণকে অনুরোধ করেন শৌনক ঋষি। তখন তিনি কি বললেন, এটা অর্থাৎ ভক্তি যুগে সর্বশ্রেষ্ঠত্ব প্রতিপাদন করার পর এখন শৌনকাদি ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্ন বা অনুরোধ করছেন, আপনি কৃপা করে পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর কাছে সংবাদ আমাদের কাছে বলুন। তারপর দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ অর্থাৎ চতুর্থ থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত দ্বিতীয় ভাগ আলোচনা করছেন। সেখানে কি করছেন তিনি, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন যে আপনি কৃপা করে স্বর্গ এবং বিসর্গ সম্বন্ধে আলোচনা করুন। স্বর্গ বিসর্গ মানে, স্বর্গ মানে হচ্ছে প্রাইমারি ক্রিয়েশন বা মুখ্য সৃষ্টি বা প্রাথমিক সৃষ্টি বা ভগবানের দ্বারা সৃষ্টি, সরাসরি সৃষ্টি, এটা আর পরে দেখছি আমরা আলাদা আর বেশি বিষয়। আর বিসর্গ হচ্ছে ব্রহ্মাণ্ড ধরা সৃষ্টি, এটা হচ্ছে ব্রহ্মাণ্ড ধরা সৃষ্টি বা গৌণ সৃষ্টি, দুটা স্টেপ, প্রাথমিক আর একটা দ্বিতীয় ধাপ। তো আপনি কৃপা করে এই দুটা বর্ণনা করুন আমার কাছে। তো তার উত্তরে তখন তিনি বললেন যে, সুখদেব গোস্বামী বললেন যে আসলে আপনি যে প্রশ্ন করছেন এটা উত্তর দেওয়ার জন্য আমি ব্রহ্ম নারদ সংবাদ বলতে যাচ্ছি, অর্থাৎ ব্রহ্মা এবং নারদগুলির মধ্যে আলোচনা হয়েছিল, সেই আলোচনার মধ্যেও এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল, এই বিষয় ছিল আলোচ্য বিষয় ছিল স্বর্গ এবং বিষয়। তখন তিনি বলতে শুরু করলেন যে, তারপরে চতুর্থ অধ্যায় তিনি প্রার্থনা করছেন ভগবানের কাছে, মঙ্গলাচরণ করছেন সুখদেব গোস্বামী। আসলে সুখদেব গোস্বামী তিনি প্রথমে যখন আসার পরেই তাকে বলা হয়েছিল কি, প্রশ্ন করা হয়েছে সকল মানুষের কর্তব্য কি, মুমূর্ষু ব্যক্তির কর্তব্য কি, তখন তিনি তা উত্তর দেওয়া শুরু করে দিয়েছেন। এখন তিনি মঙ্গলাচরণ করছেন, দুটা তিনটা অধ্যায় করার পর মঙ্গলাচরণ করছেন। ইয়াদ কীর্তনম ইয়াদ স্মরণম ইয়াদ দীক্ষণম ইয়াদ বন্ধনম ইয়াদ শ্রবণম ইয়াদ অর্পণম অর্হণম লোকস্য সদ্যা বিদুনৌত কর্মসম তসমৈ সুমন্ত্র সবসেই নমো নমঃ। সেই পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সকল মঙ্গলময় এবং তার মহিমা কীর্তন করা, তার স্মরণ করা বা তার কথা শ্রবণ করা, তার কাছে প্রার্থনা করা, এই সমস্ত কিছুর মাধ্যমে কি হয়, আমাদের সমস্ত পাপ বিদূরিত হয় এবং মঙ্গল লাভ হয়। তারপর স্ত্রীন দান পরায়ণ স্ত্রীন মনস্ত্রীন মন্ত্র বিদৌ সুমন্ত্র লাভ ক্ষেম বিন্দন্তি বিনা বিবর্তন তসমৈ সুমন্ত্র সহসেই নমঃ। সেই পরমেশ্বর ভগবান তার ভক্তি বিনা, ভগবানের ভক্তি বাদ দিয়ে আমরা যাই করি না কেন, তপস্যা করতে পারি, মনস্বিন অনেক মানসিক শক্তি লাভ করতে পারি, মন্ত্রবিদনে মন্ত্র শক্তি লাভ করতে পারি, সুমঙ্গলা ক্ষেমঙ্গ এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু লাভ করবে না যদি না আমরা পরমেশ্বর ভগবানের ভক্তি করি। কিরাত নন্দ্র নন্দ্র কুলিত কুলকুশা ভীর সুখ যেমনাত্মার যে এমনকি কিরাত উন খবর অন্ধ্র কুলিন্দ কুলকুশ এরকম নিম্ন কুল কুলের যে জীবেরা পাপ জীব বলা হচ্ছে তারাও পর্যন্ত ভগবানের ভক্তদের স্মরণ গ্রহণ করার ফলে যারা উদ্ধার হতে পারে। তারপর বলছেন কি শ্রীপতি রিয়ন্তীর প্রজাপতি এরকম সুন্দর সুন্দর প্রার্থনা করছেন যে আপনি ভগবান স্থানপতি সে পরমেশ্বর ভগবান তিনি আমার প্রতি প্রসন্ন হন। তো এভাবে তিনি মঙ্গলাচরণ করলেন, প্রার্থনা করলেন, প্রার্থনা করার পর পঞ্চম অধ্যায় থেকে তিনি ব্রহ্মনারদ সংবাদ বর্ণনা করতে শুরু করলেন। ব্রহ্মনারদ সংবাদের শুরুতে কি হয়েছিল, নারদ মুনি প্রশ্ন করেছিলেন ব্রহ্মার কাছে সচরাচর যেরকম প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন ছিল তার, ছটা প্রশ্ন ছিল। এই যে ছটা প্রশ্ন করেছিলেন, ইয়াদ রূপম ব্রহ্মাণ্ডের বৈশিষ্ট্য কি, ব্রহ্মাণ্ডের রূপটা কি, স্বরূপটা কিরকম, ইয়াদ রূপম ইয়াদ অধিষ্ঠানম এই ব্রহ্মাণ্ডের আশ্রয় কে, ইয়তাহা সৃষ্টম বা ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে হয়েছে, ইয়চ এই ব্রহ্মাণ্ডের উপাদান কি, কি উপাদান দিয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, ইয়াদ সমস্তম ব্রহ্মাণ্ডের অবসান কিভাবে হবে, ইয়াদ পরম ব্রহ্মাণ্ড কার উপর নির্ভর করে আছে। তো এভাবে বর্ণনা করছে যে কার উপর নির্ভর করে আছে, তো প্রত্যেকটা উত্তর দিচ্ছেন এখানে। প্রথমটা হচ্ছে ইয়াদ রূপক ব্রহ্মাণ্ডের বৈশিষ্ট্য, পরমেশ্বর ভগবান তিনি কর্ম কাল স্বভাব জীব এরা সকলে বাসুদেব থেকে ভিন্ন, অর্থাৎ ভগবানই হচ্ছেন ব্রহ্মাণ্ডের উপাদান রূপে আছে বা ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডে অবস্থান করে, তার যদি ব্রহ্মাণ্ড আসছে ব্রহ্মাণ্ডের আশ্রয় কে, ভগবান নারায়ণ, নারায়ণ পরা বেদা নারায়ণ পরা মোকা নারায়ণ পরা যোগ নারায়ণ পরা ক্রিয়া এই যে কার্য সৃষ্টি এবং কারণ সৃষ্টি, তো এই জন্য তিনি বলছেন যে কাজ কারণ সৃষ্টির মধ্যে বলছেন প্রথমে পরমেশ্বর ভগবান কারণাধ্যক্ষ বিষ্ণু তিনি হচ্ছেন সাংশ প্রকাশ, ভগবানের সাংশ প্রকাশ হচ্ছেন কারণ তুমি সেই বিশ্বে অবতার তত্ত্ব আরো দেখা যেতে পরে দেখতে পাবে যে ভগবান গিয়ে তিনি তার প্রথম প্রকাশ হচ্ছেন বলরামজি, কৃষ্ণের প্রথম প্রকাশ বলরামজি, তার বলরাম থেকে আসেন চতুর্গৃহ বাসুদেব প্রদ্যুম্ন পঞ্চম অধ্যায় আছে, বাসুদেব প্রদ্যুম্ন অনিরুদ্ধ সংকর্ষণ চারজন আছেন, তো সেই প্রথম চতুর্গৃহ সেখান থেকে সংকর্ষণ থেকে আবার দ্বিতীয় চতুর্গৃহ আসে, তার সংকর্ষণ থেকে মহাবিষ্ণু আসেন, সেই মহাবিষ্ণু কারণ সেই সমুদ্র বা সেই মহাসাগরে কারণ সেই সমুদ্রে তিনি স্মরণ করে থাকেন, তার দৃষ্টিপাতে জোড়া প্রকৃতি প্রকৃতিতে প্রবেশ করে জীব, তার দৃষ্টির মাধ্যমে তিনি জীব সঞ্চার করেন প্রকৃতি, এভাবে কাল আছে তখন তিনি কাল এবং জীব দুটা শক্তি তার কাল শক্তি এবং জীব শক্তি, তো জীব শক্তি কিভাবে আসে জীবের সাথে তার কর্ম থাকে স্বভাব থাকে কি সেই স্বভাব এবং কর্ম না এই ধ্বংসের প্রলয়ের পূর্বে জীবদের যা কর্ম এবং স্বভাব ছিল সেটি তা নিয়ে আসে তারা জীবেরা, তারপরে জোড়া প্রকৃতি বা প্রধান সেখানে প্রবিষ্ট হয়, তো এই অবস্থায় এখানে ত্রিগুণ নিষ্ক্রিয় থাকে, ত্রিগুণের কোনো কাজ থাকে না, সাম্য গুণ সাম্য অবস্থা বলা অমিশ্রিত সেখানে থাকে, তারপরে মহত্তত্ত্ব আছে, মহত্তত্ত্ব আছে প্রধানটা মহত্তত্ত্বে পরিণত হয়, মহত্তত্ত্বের মধ্যে সত্যগুণ রজগুণ তমগুণ তখন সেখানে গিয়ে তখন গুণের ক্রিয়া শুরু হয়, ত্রিতা গুণ সত্যগুণ বলে এটা মহত্তত্ত্ব বলা হচ্ছে, রজগুণ সূত্রতত্ত্ব বলা হচ্ছে, এবং তমগুণের প্রধান হচ্ছে অহংকার, প্রধান মহত্তত্ত্ব অহংকার, অহংকার থেকে আবার সত্য রজতম প্রধান তিনটা জিনিস আসছে, এবং সেই সত্য থেকে কি হচ্ছে কর্তা কারণ এবং কার্য, সত্য থেকে কর্তা এবং কারণ এবং কার্য এই তিনটে কি আসছে, সত্য থেকে আসছে কার্য এবং রজ থেকে আসছে কারণ, এটা আসছে রজ থেকে এবং এটা আসছে তম থেকে, এবং সেখানে অধিদৈব অধ্যাত্ম অধিভূত মন যে দশ ইন্দ্রিয় দেবতা প্রত্যেকটা থেকে একটা করে একটা আসে, এই যে মন এবং দশ ইন্দ্রিয়গুলি তন্মাত্র সেটা কিভাবে আসে সেটা দেখানো হচ্ছে, দেখুন শব্দ, শব্দ থেকে আকাশ, আকাশ থেকে স্পর্শ, স্পর্শ থেকে বায়ু, রূপ অগ্নি রস জল দল এবং মাটি সিরিয়ালি আসে, এটা সব থেকে সূক্ষ্ম উপাদান হচ্ছে শব্দ, শব্দ ধ্বনি শব্দ আছে সব থেকে সূক্ষ্ম, সব থেকে সাথে শব্দ থেকে আকাশ, আকাশ থেকে স্পর্শ, স্পর্শ থেকে বায়ু, আর বলা হচ্ছে এদের এই যে জিনিসগুলো আছে একটার মধ্যে আর একটার গুণ আছে, যেমন আকাশের মধ্যে আছে শব্দ গুণ, আকাশের মধ্যে শব্দের শব্দ গুণ আছে, তারপর আকাশ থেকে আসছে স্পর্শ, তো স্পর্শ থেকে আসছে বায়ু, তো বায়ুর মধ্যে স্পর্শ আছে শব্দ গুণ আছে, তো বায়ু থেকে রূপ আসছে, রূপ থেকে অগ্নি আসছে, অগ্নির মধ্যে কি আছে এখন রূপ আছে স্পর্শ আছে শব্দ আছে, আবার অগ্নি থেকে রস আসে, রস থেকে জল আসে, জলের মধ্যে রস রূপ স্পর্শ শব্দ আছে, জল থেকে গন্ধ, গন্ধ থেকে মাটি, মাটির মধ্যে গন্ধ রস রূপ স্পর্শ শব্দ এই পাঁচটি আছে, এইভাবে একইভাবে দেখা যায় আমরা চৈতন্যচরিতামৃত বা ভক্তিচরিতামৃত দেখা গেছে যে রসের ক্ষেত্রে এরকম বলছে পাঁচটা রসটা আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মাধুর্য, শান্তের গুণ হচ্ছে একটা কৃষ্ণ একশরণ, তার উপরে হচ্ছে দাস্য, সেই দাস্যের গুণ হচ্ছে দুটা, অর্থাৎ শান্তের যে গুণটা সেটা দাস্যের মধ্যে আছে, আবার দাস্যের নিজস্ব একটা গুণ আছে ভগবানের সেবা করে একটা দাস্যের গুণ, তারপর সখের একটা গুণ আছে, সখের সখের গুণের সাথে এই দুটা গুণ যোগ হচ্ছে, তারপরে বাৎসল্য বাৎসের নিজস্ব গুণের সাথে এই তিনটা যোগ হচ্ছে, মাধুর্যের সেই নিজস্ব গুণের সাথে এই চারটা যোগ হচ্ছে, যত উপরে যান এভাবে যে শান্ত উপরে চারটার মধ্যে শান্ত আছে, দাস্য মাধুর্য রসের মধ্যেও দাস্য আছে, বাচ্চনের মধ্যেও দাস্য আছে, সখের মধ্যেও দাস্য আছে। মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণকে অন্য, তিনি যে ভক্তি দেখিয়েছেন সেটি হচ্ছে রাগাত্মিকা, আর তার অনুসরণ করা মানে হচ্ছে রাগানুগা। এরপরে হচ্ছে কারণ সৃষ্টি, এরপরে হচ্ছে কারণ সৃষ্টি বা কার্য সৃষ্টি। কারণ সৃষ্টি দেখলাম, এটা হচ্ছে কার্য সৃষ্টি। কিরকম না উপাদান গুলি রয়েছে, তেইশটা উপাদান, কি কি তেইশটা উপাদান? পঞ্চমহাভূত, পঞ্চমহাভূত কি কি? তারপর একাদশ ইন্দ্রিয় কি কি? পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আর মন, এগারো আর পাঁচ আর ষোলোটা। তারপর তন্মাত্রা, তন্মাত্রা হচ্ছে কি কি? এই হলো হয়ে গেল একুশটা। তারপর হচ্ছে বাকি দুটা হচ্ছে অহংকার এবং মহত্ব, অহংকার এবং তেইশটা বলা হচ্ছে। বুদ্ধি অহংকার যুক্ত করলে পঁচিশটা, না বুদ্ধি যুক্ত করলে চব্বিশটা। তেইশের মধ্যে মহত্ত্ব আছে, আর আরেকটা বুদ্ধি যোগ করলে হচ্ছে কি চব্বিশটা। তারপর তার সাথে জীবাত্মা যোগ করলে পঁচিশটা, পরমাত্মা যোগ করলে ছাব্বিশটা। তো মায়াবাদীদের এই ইয়ে হচ্ছে সংখ্যা হচ্ছে পঁচিশটা, আর আমাদের সংখ্যা হচ্ছে ছাব্বিশটা। হ্যাঁ সেটা বাড়াতে পারে, কিন্তু মেইনলি বেসিক বলা হচ্ছে ফান্ডামেন্টাল মায়াবাদের কেন প্রতিষ্ঠা, কারণ কেন? কারণ তাদের জীবাত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য নেই, চব্বিশটার পরে শুধু একটাই আত্মা, একটাই আত্মা বলে। আত্মা মানে পরমাত্মা বুঝে আর জীবাত্মা বুঝে, ওদের খুব ওরা হচ্ছে এই হচ্ছে এটা তৃতীয় স্কুল। যে আরো আরো কপিল দেব আরো ডিটেলস বলুন, সাংখ্য দর্শন এইভাবে এই বিষয়গুলি আসে এখানে। সেই কারণ সেখান থেকে কি হয়, দৈহিক গঠন প্রাপ্ত হয়, ভগবানের শক্তি শক্তি দ্বারা সমাবেশ হয় সমস্ত কিছু। এক হাজার বছর সে নিষ্ক্রিয় থাকে, এক হাজার বছর নিষ্ক্রিয় থাকে, তখন ভগবান সেখানে প্রবেশ করলেন, পরে তিনি বিরাট রূপে বিস্তৃত হন। তো সেই বিরাট রূপকে বিভিন্ন ভাবে যে ব্রহ্মাণ্ডের লোক অনুসারে একটা বিরাট রূপ বলা হচ্ছে, চতুর্টা ভুবন, একটা বর্ণ অনুসারে একটা অন্যান্য কল্পনা দেওয়া আছে। তো এরকম বিভিন্ন ভাবে বিরাট রূপে ইয়ে করা হচ্ছে। তো এভাবে আমরা দেখতে পাই যে এই ছটা প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে ভগবানই হচ্ছে সমস্ত কিছুর মূল কারণ। এইগুলো দ্বিতীয় ভাব। তৃতীয় ভাবে কি বলা হচ্ছে, না ক্লাস শেষ আমাদের, তৃতীয় ভাবে চলে এসছে ক্লাস শেষ। এই যে তৃতীয় ভাগ বলা হচ্ছে, তৃতীয় ভাগের মূল বিষয় হচ্ছে কি, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন যে চতুষ্লোকী ভাগ প্রথমের কথা, যে আপনি তখন সপ্তম অধ্যায় পর্যন্ত শেষ করলো, না ষষ্ঠ অধ্যায় শেষ করলো দেখলাম। সপ্তম অধ্যায়ে তিনি আবার ভগবানের বিভিন্ন অবতারের কথা বলছেন, ভগবান সমস্ত কিছু মূল কারণ বলার পরে ভগবান বিভিন্ন অবতার রূপে আসে, সেখানে আবার অবতার লিস্ট দিচ্ছে। আগে কখন দেখেছিলাম অবতারের লিস্ট কোথায় ছিল? প্রথম স্কুল তৃতীয় অধ্যায় ছিল, তারপরে এতে চন্দ্র গোলাপ অংশ ছিল। এখানে আবার এরকম বিভিন্ন অবতারের কথা বলছেন, তাদের মূল ইয়ে কি ছিল, কার কি উদ্দেশ্যে লীলা করেছেন, কি উদ্দেশ্যে এসছেন, সমস্ত কিছু দেওয়া হচ্ছে। অষ্টম অধ্যায়ের শুরুতে পরীক্ষিত মহারাজ তিনি আবার প্রশ্ন করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করার প্রতি আগ্রহ প্রকাশ করবেন, বিভিন্ন প্রশ্ন করবেন তিনি, এবং তিনি বিদুর এবং মৈত্রীয় সংবাদের মাধ্যমে সূর্যবেশে উত্তর প্রদান করবেন। প্রশ্নের লিস্ট দিয়ে দিয়েছেন কি কি প্রশ্ন করেছেন, সেটা তার এখানে বলে দিয়েছেন। গ্রহণ করলে তা কি হয়, কালে না অতি দীর্ঘে, দীর্ঘ সময় লাগে না সেখানে, অতি অল্প সময়ে কি হয় ভগবান হৃদয়ে প্রবেশ করে। প্রশ্ন করেছে অনেকগুলো, তখন কাল এবং কর্ম সম্বন্ধে কিভাবে জীব যার আধ্যাত্মিক জীবনের চিহ্ন তাকে কিভাবে জনদেহ লাভ করেছে, বা জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য কিরকম, তারপর ব্রহ্মার কিভাবে উৎপত্তি হলো, কাল এবং কর্ম সম্বন্ধে, কল্প সম্বন্ধে বলুন, কল্প বিকল্প এগুলো সম্বন্ধে বলুন, বা কাল সম্বন্ধে বলুন, কালের বিভিন্ন পরিবার সম্বন্ধে বলুন, ভক্তদের কাজ সম্বন্ধে এরকম প্রশ্নের লিস্ট দিয়ে দিয়েছেন যেখানে প্রশ্ন অধ্যায়ে। তার উত্তর প্রদান করার জন্য তিনি কি করলেন, তখন চতুষ্কি ভাগবত মধ্য শুরু করলেন। হ্যাঁ, এখানে আমি দেখিনি এক্স্যাক্টলি ইয়ে করি কাউন্ট করি, এরকম আসনে চতুষ্কি ভাগবত বলছেন নবম স্কন্ধে। তো আমরা একটা ক্লাসে চতুষ্কি ভাগবত করে নবম অধ্যায়ে তো বলা হচ্ছে চতুষ্কি ভাগবত হচ্ছে, তার আগে তিনি বলছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আবার ব্রহ্মদার সংবাদ বলছেন। আবার ব্রহ্মার এবং ভগবানের মধ্যে সম্পূর্ণ সংবাদ কি হয়েছিল যে ব্রহ্মার সৃষ্টির পর তিনি কোনো কিছু বুঝতে পারছিলেন না, এবং তিনি সেই শব্দ শুনলেন তপ তপ, সেটা শোনার পর তিনি অনেক বৎসর যোগ তিনি তপস্যা করলেন, তপস্যা করার পর তিনি ভগবানের সাক্ষাৎ পেলেন। ভগবান তখন তাকে সেই মহাবৈকুণ্ঠ দর্শন প্রদান করলেন, এবং তখন তিনি ব্রহ্মার তাকে প্রার্থনা করলেন, ব্রহ্মা যখন তাকে ভগবান তখন তাকে ব্রহ্মাকে চতুশ্লোকি মাত্র চারটা শ্লোকের মাধ্যমে শ্লোকটি ছিল অহমেবাগ্রে পশ্চাৎ সৃষ্টির শুরুতে আমি ছিলাম, সৃষ্টির পরেও আমি আছি, প্রলয়ের পরও আমি থাকব। আমি মানে কে, ভগবান। ভগবান মানে, ভগবান মানে ভগবান, তার ভাব, তার ভক্ত, তার পরিষদ পারিষদ বা তার পরিবারেরা, এটা বিরাজ বিরাজিত সৃষ্টির পূর্বে বিরাজিত নিত্য নিত্য লীলা, সেটা বিরাজিত ছিল। তো এটি হচ্ছে, এটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান, ভগবান সম্বন্ধে জ্ঞান, ভগবানকে বর্ণনা করছেন, এটা সম্বন্ধ জ্ঞান। তারপরে হচ্ছে জ্ঞান দিচ্ছেন, কারণ সেই বিষ্ণু বলছেন, ব্রহ্মার কাছে বলছেন, কারণ সেই বিষ্ণু, সেটা কৃষ্ণ আচার্য, কোন আচার্য বলছে দিব্য রূপ দর্শন করেছিল, সেটাও বলছেন আচার্যরা, যথেষ্ট সেখানে ব্যক্ত করেছেন সেই রূপ দর্শন করেছিল ভগবানের। যাই হোক, সেখানে বিষ্ণু এসেছিলেন, সেখানে তো সেটা ওই রূপও দেখাতে পারেন তাকে হতে পারে। সজনা তখন বলছেন, তিনি পরবর্তীতে প্রথম যুগে বললেন নিজের সম্বন্ধে, ভগবান সম্বন্ধে বললেন যে আমি হচ্ছি সমস্ত কিছুর মূল আদি, আদি অন্তমন্ত। তারপর দ্বিতীয় শ্লোকে বলছেন তার শক্তি সম্বন্ধে বলছেন, মায়া সম্বন্ধে বলছেন, তৃতীয় অর্থাৎ বৃহৎ প্রতি এত ন প্রতি এত আত্মনি তদ্বিদ্যাৎ আত্মনো মায়াম যথাভাস যথাত্মনঃ। যে আমার থেকে আলাদা যা কিছু আছে তাকে বাস্তব বলে গ্রহণ করা, সেটি হচ্ছে মায়া। যা কিছু ভগবান থেকে ভিন্ন যদি আমরা বাস্তব বলে গ্রহণ করতে পারি সেটি হচ্ছে মায়া। উদাহরণ দিচ্ছেন, একটা দড়ি থেকে বা রজ্জুতে সাপ মনে করা, সাপ দেখে একটা রশি মনে করা, দড়ি মনে করা, সর্পরজ্জু ন্যায়, এভাবে আচার্যরা ইয়ে করছিলেন, ব্যাখ্যা করছিলেন কিভাবে কিভাবে এই জড়জগৎকে দুঃখালয় আমরা ভাবতে এটা সুখের সুখ প্রাপ্ত করার চেষ্টা করছি, আমরা এই জগতের ক্ষণিক সুখ দেখে আমরা মনে করছি এখানে প্রকৃত সুখ, এটা হচ্ছে এরকম মায়া মোহর মতো ইলিউশন বলছে। তো এখন বলছেন সেই দড়ি দেখে তার মনে হচ্ছে এটা হচ্ছে সর্প ন্যায়, এটা হচ্ছে সর্প, যদিও এখানে সাপ নেই, সাপ অন্য কোথাও আছে এবং সাপ সম্বন্ধে সেই ব্যক্তির ধারণা আছে, দড়িটা ধরে তাহলে দড়িটা ধরে কেন হাতি মনে হলো না, দড়িটা ধরে কেন হাতি মনে হলো না বা গাভী কেন মনে হলো না, কেন সাপের কথাই মনে হলো, কারণ সাপ সম্বন্ধে আগে অভিজ্ঞতা আছে, ধারণা আছে যে সাপ এরকম হয়, সরু হয়, লম্বা হয় এবং সাপ খুব ভয়ানক, তাই সে ভয় পাচ্ছে। আবার সাপকে ধরে কি মনে হতে পারে, দড়ি মনে হতে পারে, কেন দড়ি সম্বন্ধে ধারণা আছে তার, তাই আমাদের এখানে সুখ আমাদের জগতের ক্ষণস্থায়ী সুখ পেয়ে আমরা কেন ইন্দ্রিয় সুখ পেয়ে আমরা আনন্দ করার চেষ্টা করছি, কারণ আনন্দ সম্বন্ধে আমাদের ধারণা আছে, আনন্দ বই অভ্যাস, আর আনন্দ এখানে না থাকলে আনন্দ অন্য কোথাও আছে। এইভাবে আচার্যরা ব্যাখ্যা করছেন যে বিষ্ণু দ্বিতীয় শ্লোকে এটা সম্বন্ধ করে এই শ্লোকের সম্বন্ধে বলছেন, প্রথম শ্লোকের সম্বন্ধের কথা বলছেন, প্রথম শ্লোকে ভগবান সম্বন্ধে, দ্বিতীয় শ্লোকে মায়া সম্বন্ধে বলছে, শক্তি সম্বন্ধে বলছে, তৃতীয় শ্লোকে বলছেন প্রয়োজন সম্বন্ধে, প্রয়োজন তৃতীয় শ্লোক, তৃতীয় শ্লোকে চতুর্থ শ্লোকে হচ্ছে প্রয়োজন, তৃতীয় শ্লোকে প্রয়োজন, চতুর্থ শ্লোকে হচ্ছে অভিনয়, প্রয়োজন চতুর্থ শ্লোক অভিদেব, প্রয়োজন কেন বলছেন এখানে, প্রয়োজন মনে হচ্ছে আমরা বলে কৃষ্ণপ্রেম হচ্ছে প্রয়োজন, এই শ্লোকে কি হয় কৃষ্ণপ্রেমকে ইঙ্গিত করে, যে ভগবান প্রবেশ করেন আবার প্রবেশ করেন না, কিভাবে একটা প্রয়োজন হতে পারে, সেটা কেন প্রয়োজন, সেটা ইয়ে বলছিলেন রামানন্দ রায়ের কাছে মহাপ্রভু বলছেন, মহাভাগবতের কথা বলছেন, মহাভাগবত প্রেম চক্ষুর দ্বারা স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র স্থূলয়ে নিজ ইষ্টদেব হয় তার ইষ্টদেব স্মৃতি, সেটা হচ্ছে মহাভাগবত প্রেমী ভক্তের দৃষ্টি, বা ভক্ত আমা বান্ধি আছে হৃদয় ভিতরে যাহা নেত্র করে তাহা দেখো এ আমারে, মহাভাবু বলছিলেন রামানন্দ রায়ের কাছে, এটা হচ্ছে প্রেম দৃষ্টি, এই প্রেম দৃষ্টির কথা এখানে বলছেন, কিভাবে ভক্ত প্রেম দৃষ্টি লাভ করা লাভ করতে পারে, যে ভগবানকে সর্বোচ্চ দর্শন করা, ভগবান সবকিছুর ভিতরে প্রবেশ করেছেন আবার প্রবেশ করেননি, ঠিক যেরকম পঞ্চভূত সমূহ আমাদের দেহে প্রবেশ করেছে, আমাদের দেহের ভূমি আছে, মাটি আছে, জল আছে, বায়ু আছে, আকাশ আছে, অগ্নি আছে, সব আমাদের দেহে আছে আবার বাইরেও আছে, কিভাবে ভগবান আমাদের দেহে সর্বত্র প্রবেশ করেছেন আবার বাহিরেও আছে, ভগবান সবকিছুতে অবস্থান করছেন আবার বাইরেও আছে, এইভাবে ভগবানকে সর্বত্র দর্শন করা এটা হচ্ছে প্রেমী ভক্তের দৃষ্টি, তথা মহান্তি ভূতানি, সেজন্য এটা হচ্ছে প্রয়োজন, তৃতীয় শ্লোক প্রয়োজন, তৃতীয় শ্লোক প্রথম দ্বিতীয় শ্লোক হচ্ছে সম্বন্ধ, প্রথম দুটা শ্লোক সম্বন্ধ, এক দুই হচ্ছে সম্বন্ধ, তেত্রিশ চৌত্রিশ সম্বন্ধ, চার নম্বরটা অভিধ, কেন চার নম্বরটা অভিধেয়, এটা বলতে বলছে কিয়াসম তত্ত্ব জিজ্ঞাসম আত্মনা অন্বয়া ব্যতিরেকাভ্যম ইয়ৎ স্যাৎ সর্বত্র সর্বদা, অর্থাৎ অন্বয় এবং ব্যতিরেক ভাবে সরাসরি বা আলাদাভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কি করা উচিত, গুরুদেবের কাছে পরে প্রশ্ন করা হচ্ছে। সর্বদেশ কাল দশায় জনের কর্তব্য গুরু পাশে সেই ভক্তি প্রষ্টব্য শ্রোতব্য। অর্থাৎ শিষ্যের কর্তব্য হচ্ছে বা জীবের কর্তব্য হচ্ছে গুরুদেবের কাছে ভক্তি সম্বন্ধে প্রশ্ন করা এবং শ্রবণ করা। এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে অভিদেয়। ভগবান চতুষ্টকে বলছেন এটা সমস্ত ভাগ্যদেবের সার হচ্ছে। এটা এখানে সম্বন্ধ অভিদেয় প্রয়োজন বলছেন। আর এখানে অভিধেয় বলতে কি বলছেন, মানে ভক্তি মানে কি বলছেন এখানে, প্রশ্ন করা উত্তর এবং শোনা। এই শ্রবণ কীর্তনই হচ্ছে ভক্তি এখানে বলছে। তাই আমরা যখন বলি যে না আমরা ভাগবত শ্রবণ করা ভাগবত পাঠ করা এটা একটা প্রয়োজন নেই, নাচো গাও খাও এটা করলেই হয়ে গেল, জাস্ট থাকো থাকলেই হবে। আসলে ভক্তি মানে কি বলছেন, নাচো গাও এটা ঠিক আছে, নাচো গাও শুনে কেন নাচো গাও করবো সেটা প্রশ্ন করা এবং উত্তর শ্রবণ করা হচ্ছে ভক্তি বলা। সেই জন্য এই যে শাস্ত্র অধ্যয়ন এবং শাস্ত্র শ্রবণ এর গুরুত্ব সেখানে বর্ণনা করা হচ্ছে। সেই জন্যে বলছেন যে এখানে এটা হচ্ছে ভক্তি, যে এটা বাদে জিজ্ঞাসন তত্ত্ব জিজ্ঞাসন অন্বয়াদ ব্যক্তি রাখতে সরাসরি বা ভিন্ন ভাবে প্রত্যক্ষ বা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ভক্তি সম্বন্ধেই জিজ্ঞাসা করে। অর্থাৎ আমরা যা কিছু জিজ্ঞাসা করি না কেন, যা কিছু শ্রবণ করি না কেন, তার উদ্দেশ্য কি হওয়া উচিত, ভক্তি বা ভগবান হওয়া উচিত। এই যথেষ্ট কি ভাগবত বোধার করে ভগবান অন্তর্ভিত হলেন, ব্রহ্মা তখন তারা দুজনকে বলেছিলেন এবং তার দশম স্কন্ধে তখন আরো বর্ণনা করা হচ্ছে বিশ্বজ্ঞানের পরবর্তী জিনিস। ভাগবতের দশটা লক্ষণ কি তা বর্ণনা করা হচ্ছে, স্থান মনুভন্তরা ঈশান তথা বিরোধ মুক্তির আশ্রয়ে দশটা জিনিস তার সংখ্যা দেওয়া হয়েছে সেখানে। এই দশটা বিষয়গুলো যেটা মনে প্রশ্নে আছে আপনাদের লেখা এবং এখানে আবার বিরাট সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে কিভাবে কি থেকে কি উৎপন্ন হবে। ভগবানই হচ্ছেন যে সবকিছুর উপাদান, সেটা আমরা এখানে বর্ণনা করা হচ্ছে। এভাবে যখন দ্বিতীয় স্কন্ধে শেষের দিকে এভাবে প্রশ্ন করছেন তখন এটা বলার পরে সুখদেব গোস্বামী কাছে প্রশ্ন করেছিলেন। এটা বলার পর সুখদেব গোস্বামী বলছেন যে এখন আমি তোমাকে পদ্মকল্প সম্পর্কে সম্বন্ধে বলবো বা সৃষ্টি সম্বন্ধে বলবো আবার কিভাবে সৃষ্টি হয়েছে। তখন পরিকৃত মহারাজ প্রশ্ন করেন যে আপনি আগে বলেছিলেন যে বিদুর এবং মৈত্রের মধ্যে সম্বাদ হয়েছিল, রচনা হয়েছিল, কি হয়েছিল এটা আমাকে বলুন। তখন তিনি বললেন ঠিক আছে আমি যা বলতে যাচ্ছি তোমাকে, আর তুমি তো শুনতে যাচ্ছ বিদুর মৈত্রের কথা, আমি বলতে যাচ্ছি আর একটা কথা। আমি যা বলতে যাচ্ছি সেটা আমি বিদুর মৈত্র সম্বাদের মধ্য দিয়েই বলছি তোমাকে, অর্থাৎ বিদুর মৈত্রের সম্বাদের মধ্যে এটা আলোচনা করা হয়েছিল। বিদুরের কাছে মৈত্র ঋষি কর্মকল্প সম্বন্ধে বলেছিলেন বা সৃষ্টিকতা সম্বন্ধে বলেছিলেন, সেটা তিনি বিদুর মৈত্র সম্বাদ সম্বন্ধে বলতে শুরু করেন। সেটা আমরা দেখতে পাবো তৃতীয় স্কন্ধ থেকে শুরু থেকে বিদুর মৈত্র সম্বাদ। আর সেই বিদুর মৈত্র সম্বাদটাই 3-4-5 স্কন্ধ পর্যন্ত চলতে পারে। যেভাবে ভাগবত আমরা প্রথম